by Airtel.
শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল এবং আমার সাথে আছে মাসুম, এবং শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ওয়েদারেও একটা চেঞ্জ এসছে, আপনারা যা এর মধ্যে আজকে সকালে বাইরে বেরিয়েছেন বা রাতের বেলায় যারা বাইরে থেকে ফিরলেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওয়েদারের মধ্যে একটা আলাদা রকমের চেঞ্জ এসছে, এবং এই সময় একটা অদ্ভুত ধরনের গন্ধ পাওয়া যায় ওয়েদারে, যেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ শীতকাল আর বেশি দূরে নয়, সেরকম একটা ব্যাপার কিন্তু আমরা সবসময় খেয়াল করছি কয়েকদিন ধরে ওয়েদারে। এনিওয়েজ, আমরা আশা করছি যে আপনারা সবসময় ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। আজকে ভূত এফএমে বেশ কিছু অদ্ভুত ঘটনা থাকবে, আমরা আমাদের যে সমস্ত গেস্টরা রয়েছে তাদের কাছ থেকে আমরা সেই ঘটনা শুনব, কিছু ঘটনা দেশে, কিছু ঘটনা দেশের বাইরে, কিছু ঘটনা হয়তো আমরা আগের কিছু ঘটনার সাথে মিলিয়ে ফেলতেও পারি, আবার কিছু ঘটনা একেবারেই মেলানো যায় না, যে খুবই অদ্ভুত, একদম অন্যরকম লাগবে হয়তো শুনতে। কিছু ঘটনা দেখা যায় যে আমাদের সাথেও ঘটে, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় সেটা তো ইগনোর করি, আমরা কখনো হয়তো খেয়ালও করি না যে এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের সঙ্গে ঘটছে। আবার কিছু ঘটনা দেখা যাবে যে আমাদের সাথে কখনোই ঘটে না এবং আমরা চাইও না যে এরকম ঘটনা ঘটুক। যাই হোক, আপনারা যারা আমাদেরকে আজকে SMS পাঠাচ্ছেন তাদেরকে নিয়মটি বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেইল করতে চান ইমেইল অ্যাড্রেসটি বলছি, আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনাটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, এবং সেই ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে ইনভাইটেশন কল পাবেন। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আজকে যদি আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি শুনতে পারবেন বা আপনার পছন্দের এপিসোডটি পুনরায় শুনতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিও থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে, এবং এর মধ্যে যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান বা যে এপিসোডটি শুনতে আপনার সবচেয়ে বেশি ইচ্ছে করছে চাইলে সেই এপিসোডটি আপনি আরও একবার শুনে ফেলতে পারেন। নাও listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune, jeta Masum ekhon play korche, and Bhoot FM tune ei tune ta apnar nijer korte, apnar nijer korte jeta korte hobe seta hocche etar code number ta mone rakhte hobe, and code number is 92125, এবং এটা আপনি অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। আর আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব ঘটনায়। তবে তার আগে যারা রেগুলার ঘটনা পাঠান এবং যারা এখনও ঘটনা পাঠাতে বসেছেন বা যারা আগামীতেও ঘটনা পাঠাবেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। যারা SMS দিয়ে আমাদের সঙ্গে আছেন জানিয়ে দিচ্ছেন তাদেরকেও অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে।
তখন হালকা হালকা আলো ছায়া খেলা, যেহেতু পূর্ণিমা ছিল মেঘে আলো ছায়া খেলা হচ্ছিল। তা লন্ডন থেকে আমি যে এলাকায় থাকি, এটা লন্ডনের এক প্রান্তে থাকে হোয়াইট লিফ এরিয়া থেকে আমার যেতে লাগে ওই এরিয়ায় পৌঁছাতে লাগে 2 থেকে 2.5 ঘন্টা। তা আমার একটা টমটম, মানে যেটা নেভিগেশন যেটা বলে গাড়ির, ওই নেভিগেশন সিস্টেম ছিল। তা এক পর্যায়ে ওই অ্যাপিং ফার্স্টে ঢোকার পর এটা কাজ করে না, ইভেন কি মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না। যাই হোক, 5 বন্ধু মিলে আমরা রওনা হলাম। রওনা হতে তখন যখন আমার যখন টমটম যেটা আমার নেভিগেশন সিস্টেমটা ওখানের মধ্যে স্টপ হয়ে যায়, এরপরে আর কোনো কাজ করে না। তো একসময় যাওয়ার সময় যখন রাস্তায় যাচ্ছিলাম হঠাৎ করে একটা ট্যাক্সি ক্যাব আমি দেখতে পাই লোকটাকে, কিন্তু তখন আমি চিন্তা করলাম ট্যাক্সি ক্যাব এখানে কেন, কারণ এখানে তো কোনো ঘর বাড়ি নেই, কোনো কিছু নেই। তখন ট্যাক্সিকে জিজ্ঞেস করলাম যে হ্যালো হাই, যে আমি ট্র্যাফিক ফার্স্টে যেতে চাচ্ছি, রাস্তা কি এইটা মেক্সে হওয়ার জন্য? তখন সে বললো যে ট্র্যাফিক কেন যেতে চাচ্ছ? তাই আমি মজা করে বললাম যে গোস্ট দেখতে যাচ্ছি, ভূত দেখতে যাচ্ছি। তখন বলতেছে যে তুমি কি আমার সাথে জোক করছো, স্কেলিং মি? আমি বললাম না, আই এম সিরিয়াস। ঠিক আছে যাও, এদিক দিয়ে যাও, সোজা রাস্তা, থ্যাংকস বলে তাকে আমি গাড়ি চালিয়ে গেলাম। গাড়ি চালিয়ে যেতে তা বিভিন্ন ওই আগের মতোই আর কি হরিণ টরিণ দেখা যাচ্ছে, কারণ চতুর্দিকে কোনো লাইট পাতি কিছু নেই। যাচ্ছি যাচ্ছি, যাওয়ার পরে একসময় একটা ঠিক 35 মিনিটস হবে সম্ভবত, মানে এরকম গাড়ি ড্রাইভ করে তা একটা রাউন্ড রিভার পেলাম। রাউন্ড রিভারের মধ্যে 5টা রাস্তা পেলাম। তা 5টা রাস্তা যখন পেলাম, আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে রাস্তাগুলোর মধ্যে কোনো, এই জায়গাটা বলা হচ্ছে অ্যাপিং ফরেস্ট, এখান থেকে শুরু আর কি। তা 5টা রাস্তার মধ্যে কোনোটার মধ্যে কোনো চিহ্ন নেই, যে এই রাস্তার নাম কি বা এই রোডে যেতে হবে। তখন আমি কি করলাম যে রাউন্ডের মধ্যে চার পাঁচটা লাইট চলছিল আর দু একটা বাড়ি দেখা যাচ্ছিল। যাই তখন রাত দুটো কি সোয়া দুটো বাজে, তখন আমি গাড়ি নিয়ে তিনবার রাউন্ড করলাম। রাউন্ড করার পর কোন রোডে ঢুকব, হঠাৎ করে দেখি একটা রোড থেকে একটা বুড়ো মহিলা 80 বা 85 এরকম হবে গাড়ি চালিয়ে হাত দিয়ে আমাদের না বা থামতে বললো বা কোনো কিছু কিছু বললো, টাটা দিচ্ছে আর কি এরকম। তার বন্ধুরা বললো হয়তো টাটা দিচ্ছে বা নানা বলছে, যে কোনো একটা কিছু হবে। তখন আমরা সবাই ডিসাইড করলাম তাহলে এক কাজ করি, যেহেতু বুড়ি মহিলা এখান দিয়ে আসছে নিশ্চয়ই কোনো ঘর বাড়ি এরপর কোনো কিছু পাবো, জঙ্গল টঙ্গল দেখে পুকুর দেখতে পারবো, আমরা এই রোডেই ঢুকি। যাই হোক পরে আমরা বন্ধুরা মিলে এই রোডে ঢুকলাম। ঢুকার পরে গাড়ি চালিয়ে যাচ্ছি, ঠিক 15-20 মিনিটসের মধ্যে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, সেটার নাম হচ্ছে হ্যাঙ্গিং হিল।
আচ্ছা,
তো গাড়ি নিয়ে পরে বললাম যে ঠিক আছে যাক, বন্ধুরা খুব মজা পাচ্ছে যে ভূত দেখতে পারবো। তার চেয়ে বড় কথা ভালো যে শীতকালে যে গাছের পাতা সবসময় থাকে না, সম্পূর্ণ খোলা থাকে। যাই হোক যখন আমি যখন গাড়ির জন্য উপরে যাচ্ছি, হিলের উপরে যাচ্ছি, যাওয়ার সময় কুয়াশা মাঝে মাঝে এসে দেখা যাচ্ছে পুরো ভূতের মতো। তো বন্ধুরা খুব মজা পেলাম, না আসলে আমরা কোচ দেখতে পেয়েছি, আসলে ভূত দেখবো। যাই হোক তারপরে যে আলো আলো ছায়া খেলা, এক সময় যে একটা দেখলাম যে ঘরের মতো, তখন বুঝলাম যে এইটা একটা কি যায়। তা গাড়ির যখন আমার লাইটটা যখন ফোকাসটা যখন পড়লো, তখন দেখি যে কবরস্থান, তা ভাবলাম যে এটাই গির্জা। তার চেয়ে বলে রাখা ভালো, আমি যখন ভয় পাই তখন আমি গাড়ির ভিতরে একটা আল্লাহ ঝুলানো থাকি, ভয় পেলেই আমি এটা ধরে রাখি মনে সাহসের জন্য আর কি। যখন আমি বললাম যে বন্ধুরা বললাম যা ঠিক আছে আমি গাড়ি থেকে নামি, তখন আমাকে বললো না নামতে পারেন, করলো না নেমো না তোমার নামার দরকার নেই। তারপর আমি নিজে বললাম আসলে বন্ধু যেহেতু বলছে আমার নামার জানবো না, তাই আমি ভয়ে আল্লাহটা ধরি। যেমন আন সময় আগুনে হাত দিয়ে আগুনটা হাত পুড়ে যায়, ঠিক সেই রকমভাবে আমার হাতটা প্রচণ্ড গরম হয়ে গেল। এবং সেকেন্ড বারকে ধরার চেষ্টা করলাম, সেকেন্ড বার সেই একই অবস্থা। তখন বুঝলাম যে বন্ধুরা বললাম যে সামথিং রং, কিছু একটা আছে এই জায়গায়। তা আমি গাড়িটা ব্যাক করলাম, তা গাড়ি আবার ব্যাক করে টার্ন করে আবার যে পথে যাচ্ছিলাম ওই পথে আবার রওনা দিচ্ছিলাম বাসার পথে। হঠাৎ করে দেখি মানুষ আঁকার একটা আকৃতি ঠিক আমার গাড়ির সামনে এসে প্রচন্ড জোরে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর গাড়ির যেটা হলটা আছে হলটা ভেঙে পড়ে গেল। তো আমি সাথে ব্রেক করলাম, ব্রেক করার পরে তখন আমি বন্ধুরা বললাম আমি নামি। বন্ধুরা বলে না না আমার দরকার নেই, যেহেতু এরকম ঘটনা ঘটতেছে তুমি এক কাজ করো, গাড়িটা ব্যাক করলাম। আমি ব্যাক করে দেখে স্বাভাবিক কোনো যদি আমার সামনে এসে যদি পড়ে হয়তো রক্ত থাকবে বা কোনো হিটে কোনো রক্ত বা রাস্তার রাস্তা চলে গেছে ওরকম দাগ থাকবে, ওই রকম আমি কোনো কিছুই পেলাম না। তা বন্ধু বলে যাওয়ার হয়েছে থাক তাহলে আমরা চলো আমরা রওনা দিই, আমাদের ভালো লাগতেছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ বলে আবার গাড়ি রওনা দিলাম। রওনা দেওয়ার সময় ঠিক পাশের দিকে তখন আমি গাড়ি ছিল 30 কি 35 কিলোমিটার চালাচ্ছি গাড়ি, ঠিক পাশে দিয়ে আর একটা গাড়ি আসলো। গাড়ি সম্ভবত সবসময় সামনের প্লেটে নাম প্লেট থাকে, নেম প্লেট থাকে, কিন্তু গাড়িতে কোনো নেম প্লেটই ছিল না। ইভেন কি আমার গাড়ির লাইটের ফোকাসে সাধারণত ড্রাইভারকে দেখা যায় যে ড্রাইভ করছে, ড্রাইভার কেউ ছিল না। পাশে গাড়িটা চলে গেল খুব দ্রুত গতিতে পাস করল। তখন বন্ধুকে বললাম যে তোমরা কি করা সবাই দেখলি, হ্যাঁ আমরা তো সবাই দেখলাম সামথিং রং। তা বললো তাড়াতাড়ি চলো এখান থেকে আর বের করা না। তা আমি একটু ভয় পেয়ে গাড়ি খুব জোরে চালাতে রাখলাম। তো বন্ধুরা বললে আঁকা বাঁকা রাস্তা এত জোরে গাড়ি চালা দরকার নেই, রিল্যাক্স ঠান্ডা মাথা ঠান্ডা রাখো। তাই আমি মাথা ঠান্ডা রেখে সেই রাউন্ডে পরে আসলাম। কালকে আলো তখন বন্ধুরা বললাম কি হচ্ছে ঘটনা, তো বলতেছে এখন তো আলো আছে সমস্যা নাই। আমি বললাম না ঠিক আছে বাসায় যে আলোচনা করি আমরা, এখানে না বলি কারণ এখানে অবস্থা। আর তার চেয়ে বলে রাখা ভালো যেহেতু ক্রিসমাস ডে 26 ডিসেম্বর ওদের খ্রিস্টানদের একটা গিফটের দিন আর কি, তো ওই দিনই ওরা সদের ঘর থেকে বের হয় না, যেহেতু আমরা সবাই একসাথে ছুটি পেলাম একসাথে বন্ধুরা। যাই হোক তো পরে গাড়ি নিয়ে আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় চতুর্দিকে রাত, রাস্তা পুরো অন্ধকার, লাইট বাতি কিছুই নেই, চালাচ্ছি ঠিক আমার গাড়ি 80-90 মধ্যে চালাচ্ছি। পিছন থেকে দেখি একটা গাড়ি লুকিং গ্লাসে দেখি আমার একটা গাড়ি ফলো করছে আমাকে। তা আমি যতই গাড়ি আগাচ্ছি সে আমার থেকে দ্বিগুণ স্পিডে এরকমভাবে আগাচ্ছে। এক সময় 200 গজ 50 গজ 100 গজের কাছাকাছি আসলো, তখন আমি বললাম ভাবলাম যে হয়তো প্রাইভেট কোনো পুলিশ টুলিশ হতে পারে, গোয়েন্দা পুলিশ হয়তো, আমরা এখানে কি করছি এত রাতের বেলা। তা আমি গেলাম গাড়িটা আস্তে করে একসাথে পার্ক করলাম। পার্ক করার পরে সবচেয়ে মজার জিনিস হচ্ছে গাড়িটা যখন দেখলাম লুকিং গ্লাসে 50 গজের সামনে আসলো, হঠাৎ করে লাইটটা সব অফ গাড়ির পিছন লাইটটা। আর এই যেহেতু বললাম যে মেঘে আলো ছায়া খেলছে, তখন গাড়ি থেকে আমি নেমে দেখি রোডে কেউ নেই। তখন আমি গাড়িটা বেরিয়ে গাড়িটা বন্ধ করে আমার গাড়ির স্টার্ট নিয়ে আমি ব্যাক করলাম। বন্ধুরা কি হলো, আমি কিছু না সামথিং রং কিছু একটা হচ্ছে। তো আমি গাড়ি নিয়ে খুব দ্রুত চলে আসলাম 70-80 মধ্যে 100 গাড়ি ধরার জন্য, কিছু একটা হবে কোথায় যাবে আর জঙ্গল। হ্যাঁ ইউটার্ন করলাম আর কি। তাই জঙ্গলের ভিতরে ঢুকতে পারবেন এই কারণে, জঙ্গলের গাছগুলো খুব ঘন ঘন, গাড়ি রাখার ঢোকার কোনো রাস্তাই নেই। যাওয়ার পরে আবার সেই 15 মিনিট আবার সেই রাউন্ড নেবারে আসলাম। রাউন্ড নেবারে আসার পরে দেখলাম না কোনো কিছু না। তখন আমার একটা ফ্রেন্ড আবার, সে আবার মোটামুটি কোনো কিছু জানে, সে বলতেছে দেখো হয়তো আমরা যে গাড়িটা আমরা পাস করে গেলাম, হয়তো বলে সেই গাড়িটা আমাদের ধাওয়া করলো, বা তার যে এরিয়া ছিল ওই এরিয়া পর্যন্ত তোমার সীমানায় বাইরে ছিল, আমরা সীমানা অতিক্রম করে ফেলছি, সে আমাদের ক্যাচ করতে পারেনি বা কোনো ক্ষতি করতো, এর চেয়ে ভালো তাহলে চলে যাই আমরা। যাই হোক, গাড়ি নিয়ে আবার জোরে জানতে চলে গেলাম, বাসায় আসলাম। বাসার পর দেখি সবার শরীরে প্রচন্ড একটা জ্বর এসে গেল। তারপরে সবচেয়ে মজার জিনিস হচ্ছে, যখন আমি যখন আমাদের যখন বড় ভাইকে বললাম, মুর্শিদ ভাইকে বললাম ভাই এই কাহিনী, তো মুর্শিদ ভাই খুব ইন্টারেস্টেড হলো, চলো যাই আমি যাই দেখে আসি। তখন রাত একটা দেরি না করে একটু সকাল সকাল 10:00-11:00 রাতের বেলা রওনা হলাম, ও চার বন্ধু ছিল। তা রওনা হওয়ার পরে সবচেয়ে মজার জিনিস কি হচ্ছে, ওই অ্যাপিং ফরেস্টে ওই জায়গাতে আসলাম, ওই রাউন্ড এবার আসলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু রোডটা ভুলে গেছি কোন রোডটার দিক নির্দেশন। তা সবচেয়ে মজার জিনিস হচ্ছে, 5টা রোডেই ঢুকলাম আমি, খুব গাড়ি খুব স্লোতে 30-35 কিলোমিটার চালাচ্ছি। ঢুকার পরে ওই কোনো হ্যাঙ্গিং হিলই দেখলাম না লেখাটা। আমি জানি লেফট করেছি, কারণ আমার ওখান থেকে রাউন্ড থেকে 10-20 মিনিট লাগে ভিতরে যেতে। আবার গাড়ি ব্যাক করলাম, ঠিক প্রতিটা রাস্তায় গেলাম। সবচেয়ে মজার জিনিস হচ্ছে, আমি একটা তো হ্যাঙ্গিং হিল দেখলাম না, বন্ধুরা আশ্চর্য হয়ে গেল। তখন ভাই বলছো তুমি আমার সাথে ফান করতেছ মনে হয়, তো ফান করতে আমি খুব পছন্দ করি। আমি না ভাই সিরিয়াস, আর বিশ্বাস করে না করেন, কিন্তু বাসায় এসে আশ্চর্য হয়ে যায় এটা কি করে সম্ভব। কারণ গতকালকে 2 দিন আগে যে রাস্তায় আমি গিয়েছি, যে আপর আমার যে ঘটনা ঘটলো এবং আমার আল্লাহটা গরম হয়ে গেল, তারপর সেটা আমি দেখার পর ঠান্ডা হয়ে গেলাম যে না সামথিং হ্যাপেন। আসল কথা কি, সবার ভিতরে সব জিনিসগুলো ঘটে না, যাদেরকে দেখায় তারাই মাত্র বুঝতে পারে,
যারা বুঝতে পারে সেটাই।
এই হলো আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও আমাদের সেকেন্ড যে গেস্ট তার কাছে ফিরে যাচ্ছি, এবং যিনি বলছিলেন তার বাসায় বেশ কিছু ঘটনা ঘটে, তো আমরা কিছু দূর পর্যন্ত শুনেছিলাম এবং তারপরে আবারও বাকিটা শুনবো, তবে তার একটা ছোট ব্রেক নিতে হবে। বাট আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন ফর ইওর ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সময় রাত 12:45 চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। একটু আগে বলছিলাম যে আমরা আমাদের আবারও যে অতিথি দ্বিতীয় অতিথি তার কাছে আমরা ফিরে যাব, তবে তার আগে কিছু এসএমএস পড়ছি। আমাকে সামিহা এসএমএস করেছেন ক্যান্টনমেন্ট থেকে, লিখেছেন যে আপনারা কি ভূত এফএম এর কাহিনীগুলো শুনে ভয় করে না? হ্যাঁ নিশ্চয়ই করে, ভয় না করলে আর সিলেক্টেড হয় কিভাবে ঘটনাগুলো। চার্চিল আমাদের এসএমএস করেছেন এবং তিনি আমাদের সাথে রয়েছেন এখন। তাসনিম আমাদের সাথে এসএমএস করেছেন, রকিবুল আমাদের এসএমএস করেছেন, মেঘনা রকিবুল মেঘনা কুমিল্লা থেকে, এবং তারা 15 জন মিলে একসাথে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। গ্লোরি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আমার সিস্টার ঘুমাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে, এখন কি করব, ভূত এফএম শুনবো নাকি ঘুমাবো? ইটস আপ টু ইউ। ওকে, আর আলভি আমাদের এসএমএস করেছেন এবং কালকে তার ম্যাথ এক্সাম, ও মাই গড। সো আমার আমার যেটা মনে হয় যে সবকিছু বাদ দিয়ে আপনার পড়াশোনা করা উচিত, রাইট? আদারওয়াইজ দেখা যাবে যে ম্যাথ পরীক্ষা খারাপ হলে সব মানে চিরদিনের জন্য ভূত এফএম শোনা বন্ধ হয়ে যেতে পারে। তৌসিফ চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, দীপ্ত আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, আজাহার আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন, তিনি আরো ভয় চান। ওকে, ভয়ের তো কোনো শেষ নাই, ভয়ের চেষ্টা বৃথাতাই, রাইট? তারেক আমাদেরকে লিখেছেন, এছাড়া আমাদেরকে রকিবুল এসএমএস করেছেন, এসএমএস করেছেন মনি, এসএমএস করেছেন মিল্টন নরসিংদী থেকে, এছাড়াও সিয়াম ফরিদপুর থেকে। আমরা চলে যাব আমাদের গেস্টের কাছে, আপনার নামটা আরেকবার বলে আপনার বাকি ঘটনা যেটা বাসা নিয়ে সেই ঘটনাটা শেষ করবো।
মোহন ইজ কাম ব্যাক ফ্রম অনশ্রীরামপুরা। আমার বাসার আরো কিছু ঘটনা ঘটেছিল যা মানে এতদিন হয়তো কারোর সাথে আমি কখনো শেয়ার করিনি, তো আমি চাচ্ছি যে আপনাদের সবার সাথে আবার আমার বাকি ঘটনাগুলো শেয়ার করতে। তো আমি যে বাসা থাকতাম ওই বাসাতেই আরো কিছু ঘটনা ছিল। যেহেতু আমার ওয়াইফ আমাকে ছেড়ে আমাকে ছেড়ে থাকে না, ঠিক সেটা আমি হয়তো পড়াশোনার স্বার্থে সেটা ইয়ে করেছিলাম। ও তার বাবার বাড়িতে থাকতো, তো আলটিমেটলি আমি তো বাসায় একাই থাকতে হইতো। অফিস থেকে রাত্রেবেলা বাসায় ফিরি, বাসায় ফিরে ছাবি দিয়ে গতানুগতিক যেটা হয় আমি ঘরে ঢুকি, যেটা সব সময় হয়। তো একদিন আমি অফিসে, অফিস ছিল না, মেবি শুক্রবার ছিল মেবি, তো আমি সন্ধ্যার সময় যখন বের হই, বের হওয়ার সময় তো আমার বাসায় একটা একুরিয়াম ছিল। একুরিয়ামটা ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ঠিক মাঝখানে সেট করা ছিল।
আচ্ছা,
তো একুরিয়াম যেহেতু ছিল, সুতরাং ওইখানে অল টাইম 24 ঘন্টাই লাইট থাকতে হয়, লাইট থাকতে হয়, যেটা নর্মাল আর কি। তারপর আমি যখন বের হচ্ছি, তখন আমি আমার বেডরুম অর্থাৎ পুরো ঘরের মধ্যে যত লাইট ফ্যান যা ছিল সবকিছুই আমি অফ করে, তারপরে আমি চিন্তা করলাম যেহেতু অ্যাকুরিয়ামের লাইটটাতে পুরো ঘরটাই আলো থাকে, সুতরাং অন্য লাইট জ্বালানোর তো কোনো দরকার নেই। তারপর আমি লাইট অফ করে একদম ডেফিনেটলি আমি কনফার্ম যে আমি সবকিছু অফ করে তারপরে আমি বাসা থেকে বের হয়েছি সন্ধ্যার দিকে। বের হওয়া রাত্রিবেলা প্রায় 10:30-11টার দিকে বাসায় ফিরি। বাসায় ফিরে দরজাটা খুলে আমি যখন নর্মালি আমি যেটা করি, দরজা খুলে সাথে সাথে আমি বেডরুমে চলে যাই, বেডরুমে গিয়ে আমি আমার ফ্রেশ হওয়ার চেষ্টা করি। তো আমি বাথরুম দরজা খুলে আমি যখন ভিতরে ঢুকি, ঢোকার সাথে সাথেই আমি দেখতেছি আমার বেডরুমে লাইট জ্বলতেছে, বেডরুমে লাইট জ্বলতেছে। আমি তো একটু নিজে একটু অবাক, আমি কনফার্ম যে আমি লাইট অফ করে তারপর বাসা থেকে বের হয়েছি, ইভেন ওইখানে ফ্যানটাও চলতেছে, লাইট ফ্যান দুইটাই চলতেছে, আমি তো অবাক। পরে চিন্তা করলাম কি হইতে পারে, এখন এটা নিয়ে খুব একটা বেশি যে চিন্তাগ্রস্ত হয়ে একদম নিজেকে গুটিয়ে নিব তা করিনি আমি, হইতেই পারে, আমি ভাবতেছি যে হইতেই পারে ব্যাপারটা, এটা অস্বাভাবিক কোনো ঘটনা না, হইতেই পারে। তারপর আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি আমার মতো করে বাসায় ছিলাম। তো এটা একটা ব্যাপার ছিল, যদিও আমি কনফার্ম যে লাইট ফ্যান অফ ছিল, আমি পেয়েছি লাইট ফ্যান অন হওয়া। পরবর্তীতে এটা একটা ঘটনা, ওই বাসায় আরো কিছু ঘটনা ঘটছিল, সেটা হচ্ছিল রমজান মাস। আর রমজান মাসে আমার ওই কমপ্লিটলি ওর বাবার বাসায় ছিল পুরো মাস জুড়ে, সে বাসায় একদিনের জন্য ব্যাক করে নেই। হ্যাঁ, হয়তো একজাম ছিল বা পড়াশোনার চাপ ছিল যার কারণে সে আসে নাই, আর আমিও বাইরে বাইরে ছিলাম। আর ইফতার করার পরপরই দেখা গেল কি মসজিদে তারাবি পড়ার জন্য মসজিদে দৌড়াইতাম, সো বাসায় থাকাই হইতো না। হ্যাঁ, তো যার কারণে ও আমি একাই ছিলাম, ও বাপের বাসায় ছিল। তো তখন আর রান্নাবান্না তো একটু আগে বলছি যে রান্নাবান্না সব বুয়াই করতো। হ্যাঁ, যার কারণে ওইখানে বাসন বা খাবারের যে জিনিসপত্র যেগুলি ধোয়া ধোয়ের ব্যাপার ছিল ওইগুলি বুয়াই করতো সবসময়। তো এটা হচ্ছে হলো ঈদের আগের ঘটনা, ঠিক ঈদের কয়েকদিন আগের ঘটনা। সেটা বুয়াকে নর্মালি ঈদের 4-5 দিন আগে ছুটি দিয়ে দিতে হইত, হ্যাঁ, ও ঈদ করার জন্য দেশে বাড়ি চলে যাবে। তো আমি ওইটাই হয়েছে, ঈদের 2-3 দিন আগে বুয়া বলতেছে স্যার আমি চলে যাব দেশে বাড়িতে, আমাকে ছুটি দিয়ে দেন। আমি বলছি ঠিক আছে, তুমি যখন যেতে চাচ্ছ ঈদ কি এখানে করবো না, বলতেছে না আমি এখানে ঈদ করবো না, ঠিক আছে তুমি যাও। তো বুয়া চলে গেল, তো এখন তো পুরো দায়িত্বটা আমার উপর, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু এভরিথিং ক্লিন করার দায়িত্বটা এখন আমার উপর পড়ে আসছে। তো আমি করতেছি কি, স্বাভাবিকভাবে এখন আমারও অফিস টফিস বন্ধ হয়ে গেছে, সো আমি একটু ফ্রি। তো একদিনের ঘটনাটা যেটা, যে আমি রাত্রেবেলা খাবার খেয়ে প্লেটের যা কিছু ছিল ওইগুলো আমি সবগুলি সিঙ্কের উপর রেখে আসছি, যেটা আমি সবসময় করি, পরের দিন হয়তো উঠে যখন সময় পাই তখন আমি সেটাকে ক্লিন করার চিন্তা ভাবনা করি, এটাই হয়, এটাই গত অনুগতি। তো 2-3 দিন ছিল টোটাল, সময় ছিল 3 দিন ঈদের আগে, 3 দিনের মধ্যে 2 দিনে এই ঘটনাটা ঘটছে। ঘটনাটা হচ্ছে হলো সকালবেলা উঠে যখন আমি ওই এগুলিকে ক্লিন করার জন্য বা পরের দিনের খাবার টাবার ওইগুলি রেডি করার জন্য যখন আমি কিচেন রুমে ঢুকি, কিচেন রুমে ঢুকে গিয়ে দেখি যে আমার হাঁড়ি পাতি বাসন কোসন যা কিছু আছে সব একদম ফ্রেশ,
কেউ একজন ধুয়ে দিয়েছে,
একদম ফ্রেশ। ইভেন দেখা গেল কি প্লেট গুলি ধুয়ে বুয়া যে কাজটা করতো, মানে যাতে পানিগুলি ঝরে যায়, মানে প্লেটটা ধুয়ে সিঙ্কের উপরে এরকম খাড়া করে রাখতো, ঠিক সেম ওই অবস্থায় প্লেটগুলি, গ্লাসটাকে উল্টায় যাতে পানিটা পড়ে যায়, ঠিক ওই অবস্থায় আমি সবকিছু পাইছি। এটা হয়েছে ঈদের আগে তিন দিনের মধ্যে দুই দিনে সেম ঘটনা। এখন আমার প্রশ্ন হলো কে করলো, কেউ কিন্তু আসে নাই আমার বাসায়। আর যদি বুয়া থাকতো তাহলে একটা চিন্তা করতাম হয়তো যে বুয়ার কাছে যেহেতু মাঝে মধ্যে ছাবি রাখা হয় বুয়া হয়তো বা এসে করে দিয়ে গেছে, তা না, বুয়া কিন্তু কমপ্লিটলি বাড়িতে ছুটিতে চলে গেছে ঈদের সময়, অথচ এই ঘটনাটা ঘটছে।
ঢাকা শহরে বুয়ার যেরকম সমস্যা, এরকম যদি সবার বাড়িতে একটা করে এরকম মানে জিনিস থাকতো যে সবকিছু ক্লিন করে রাখবে, আমার মনে হয় ঢাকাতে ম্যাক্সিমাম বিশেষ করে যাদেরকে সব রেসপন্সিবিলিটিতে হয় সেই সমস্ত মহিলারা, বিশেষ করে যারা কর্মজীবী, তারা সবাই খুব খুশি হতেন এবং রাজি হয়ে যেতেন যে না ঠিক আছে অসুবিধা নেই মেনে নিলাম এরকম কিছু একটা আমার বাসা।
হ্যাঁ,
আপনি সেটা মেনে নিয়েছেন এবং আপনি বলছেন যে আপনি এই কোন ধরনের কোন এই সমস্যা থেকে বা এটাকে আপনি সমস্যাই মনে করেন এবং আপনি চান নাই যে এটা বন্ধ হয়ে যাক, যা চলছে এটা বন্ধ হয়ে যাক, এরকম ধরনের কোন চিন্তা ভাবনা কখনো ছিল না।
তো ওইদিনই ওইদিন না ওই বাসায় আরেকটা ব্যাপার হচ্ছে হলো, একদিন আমি দুপুরবেলা লাঞ্চ করে আমি গোসল করার সময়, আমি এর আগেও বলছি যে সাধারণত আমার বাসায় যেহেতু আমি সাধারণত একা থাকি, সো আমার বাথরুমের দরজাটাকে আমি কমপ্লিটলি বন্ধ করার কোনো দিন প্রয়োজন মনে করি নাই। হ্যাঁ, খোলাই থাকে, সাধারণত খোলাই থাকে একদম। আমার বাসা আবার বেশ বড় বাসা, যদিও বা মানুষ একজন তিন বেডের বাসা, বিশাল বাসায় থাকি, দৌড়াদৌড়ি করি নিজে নিজেই। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো সমস্যার কোনো কারণ না। তো যার কারণে আমার বাথরুমের দরজাটা কিন্তু খোলাই থাকে। তো আমি করছি কি, গোসল টোসল করে বাথরুমের দরজায় খোলা ছিল, আমি লাঞ্চ করে ড্রয়িং রুমে ঢুকে টিভি দেখতেছি, দুইটা আড়াইটা বাজে, প্রায় চারটার সময়, চারটা বাজে যখন তখন আমার প্রেশার যেটা নর্মালি হয়, আমি বাথরুমে যাব, গিয়ে দেখি বাথরুমের দরজাটা বন্ধ করা, কমপ্লিটলি বন্ধ। ওয়েদারের অবস্থা, আমি তো চিন্তা, একটা ব্যাপার আছে, আমি যেহেতু সুস্থ সুস্থ একদম পরিপূর্ণ সুস্থ, যে এখানে যে অসুস্থ মানুষ উল্টাপাল্টা কিছু করবো তা কিন্তু না, বা বাহিরের আবহাওয়াটাও খারাপ সেই ক্ষেত্রে হয়তো বা দরজাটা বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ ওই ধরনের কোনো কিছুই না, পুরোপুরি আমি দেখি যে ভিতর থেকে দরজা একদম পরিপূর্ণ লক করা। তবে ওই দিন যেরকম পানির আওয়াজ পাইছিলাম বা ওরকম কিছু, ওই ধরনের কোনো কিছু ছিল না, ছিল না। তবে আমি পরে ছাবি দিয়ে পরে আমি
ফারুক গাজীপুর থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত এফএম শুনছেন, খুবই এনজয় করছেন এবং তার ভয় লাগছে। আমাদেরকে সানি SMS করেছেন পাবনা থেকে, এবং তিনি বলছেন দিস ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, যাই হোক, আমার মনে হয় যে একটু মানে যাই হোক, শুনতে ভালোই লাগলো আর কি। অনিরুল আমাকে SMS করেছেন, অনিরুল মোস্তাক রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে SMS পড়েন না কেন। আচ্ছা, আমি যদি সবগুলো SMS পড়তে চাই তাহলে ঘটনাগুলো পড়া হবে না, এবং ঘটনাগুলো যদি না পড়া হয় তাহলে আপনারা সবাই আমার উপরে আরো বেশি রাগ করবেন। সো আপনারা আমার উপরে SMS না পড়ার জন্য যারা যারা রাগ করছেন, এটাই ভালো বোধ হয় যে ছোট কারণে ছোট ছোট কিছুর উপর দিয়ে গেল আর কি। মিল্টন আমাদেরকে নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন এবং লিখেছেন যে তার ইমেল আমরা পেয়েছি কিনা, না আমি কোনো ইমেল এখনো পর্যন্ত পাইনি আপনার। আমাদেরকে সুস্মিতা বণিক SMS করেছেন, ভূত FM শুনছেন, তার খুব ভয় করছে চট্টগ্রাম থেকে SMS টিএসকে। মাশরাফি খুলনা থেকে SMS করেছেন, 9 বছর তার, তিনি ভূত FM এর সঙ্গে রয়েছেন, ও মাই গড, আপনার এখন ঘুমানো উচিত, মানে তোমার এখন ঘুমানো উচিত আর কি। শান্ত কিশোর আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন শাহেদ সিলেট পিয়ানি বাজার থেকে, আমাদেরকে SMS করেছেন শামীম, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হাসান মিরপুর 14 থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হিমু ববি, এছাড়াও আমাদেরকে নেক্সাস মাইদুল SMS করেছেন, SMS করেছেন চট্টগ্রাম থেকে সঞ্জিদা, শুভ গোলাপপুর থেকে, গোপালপুর থেকে, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন, রেগুলারলি আমাদের SMS করেন এবং তিনি বলছেন যে ভূত FM অসম। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি শুভ্রা মোহনপুর রাজশাহী থেকে, আমাদেরকে নুবাহ SMS করেছেন ময়মনসিং থেকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন আরিফ আর্মস, আচ্ছা সিলেট থেকে, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি আছে নাম, অনেকগুলো নামের এমন এমন মানে বানান পড়া যায় না আসলে। আমাদেরকে সেতু এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সানি, এসএমএস করেছেন সিনথিয়া, এসএমএস করেছেন শাফা, এসএমএস করেছেন অপু, সুমন কর্মকার সহ আরো অনেকে। না আসলে এটা বলেই পরপরই মনে হলো যে অনেকের নামের নাম পড়তে কষ্ট হয়, এটা ভাবে ভেবে অনেকের আবার এসএমএস এমনিতেও পড়া হচ্ছে না, তারা আবার ভাবতে পারেন যে নামটা কি আমার নামটা কি সমস্যা নাকি। না সবার নাম না, দুই একটা, একেবারেই দুই একটা নাম ইনফ্যাক্ট। যাই হোক, আমরা আবারও ঘটনায় যাব এবং আমাদের আরো একজন নতুন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন, তার একটা ঘটনায় আমরা শুনবো এবং আপনি কোথা থেকে এসেছেন তার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন একটু প্লিজ বলবেন।
হাই লিসেনার, আমি কামরুজ্জামান মামুন, তুষার রামপুরা বনশ্রী থেকে।
ওকে, আমরা ঘটনায় চলে যাই।
জি, আমার একটা ঘটনা আছে। রিসেন্টলি গত 6-7 মাস আগে আমি তো ওই ক্ষেত্রে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করি সেটা হচ্ছে রিটেল ব্যাংকিং ডিভিশন, তো বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমাদের কথা বলতে হয়। তো আমি ওই দিন সকাল 10টায় একজন ডক্টরকে ফোন করি, তো ওনার সাথে আমার কথা হয়। তো আমাকে উনি ওনার সাথে দেখা করার একটা টাইম দিয়েছেন যে বিকাল 3-4টার মধ্যে। তো আমি ওনার সাথে কন্ট্যাক্ট করার পর আমি আমার অফিসের কাজ শেষ করে বিকাল 2:30টার দিকে অফিস থেকে বের হই এবং ওনার যে হসপিটালে উনি আছেন, ওনার চেম্বার যেখানে, আমি ওখানে যাই এবং গিয়ে ওনাকে ফোনে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর উনি আমাকে বললেন যে ওনার রুম নাম্বার হচ্ছে 334, 334 নাম্বার রুমে উনি আছেন, আমি ওখানে যাওয়ার জন্য। তো আমি যাই, তিনতলাতে 334 নাম্বার খুঁজতে থাকি এবং ওইখানে রিসেপশনে যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই কোন দিকে এটা? তারপরে বলল যে একটু সামনে গিয়ে আপনি দেখেন, সিরিয়ালে পেয়ে যাবেন। তো আমি 300 সিরিয়াল দেখতে দেখতে 330, 31, 32 এভাবে 333 নাম্বার দেখলাম, এরপরে দেখলাম যে 335 নাম্বার, কিন্তু 334 রুম নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। তারপর ওনাকে ফোন দিলাম, বললাম যে আমি তো 334 নাম্বার খুঁজে পাচ্ছি না, কোন সাইডে হবে এটা? বললো যে আমি তো রুমে আছি, আপনি আসেন। পরে আমি রুম নাম্বারটা খুঁজে না পেয়ে আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, দেখেন আশেপাশে কোথাও হবে, এখানে তো হওয়ার কথা। তো আমি আবার আরেকটা গলিতে গেলাম, ওখানেও গিয়ে দেখলাম যে না, এরকম পাওয়া যাচ্ছে না। তো আমি আবার খুঁজতে থাকলাম এবং আবার আগের জায়গায় আসলাম। আসার পর ওনাকে আবার ফোন দিলাম যে আমি তো খুঁজে পাচ্ছি না, আপনি একটু বাইরে আসেন। উনি বললো যে আমি আছি, আপনি আসেন আমার রুমে আসেন। তো আমি আবার আরেকটা লোককে জিজ্ঞেস করলাম, ভাই 334 নাম্বারটা কোন দিকে হবে? তো উনি বললেন যে আসেন আমার সাথে। তো উনি ওনার সাথে আমাকে নিয়ে গেলেন এবং একটা লাস্ট মাথায় একটা রুমে নিয়ে গেলেন, ওটা 364 নাম্বার, 334 না। তো আমি আবার ফেরত আসলাম, এসে আরেকজনকে জিজ্ঞেস করলাম, বললাম যে 334 নাম্বারটা কোথায় হতে পারে? বললো যে এই বিল্ডিংয়ে না, আপনি এক্সটেনশন বিল্ডিংয়ে যেতে পারেন, ওখানে দেখেন, ওখানে হয়তো হতে পারে। তো আমি এক্সটেনশন বিল্ডিংয়ে গেলাম, এখানে গিয়ে দেখলাম যে 200 নাম্বার সিরিয়াল, 201-222 পর্যন্ত ওখানে। আমি আর 334 পেলাম না। ওখান থেকে আবার ব্যাক করে এই বিল্ডিংয়ে আসলাম। আসার পর ওনার সাথে আবার ফোনে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করার পর বললো যে আপনি 334 নাম্বার রুমে আসেন। আমি বললাম যে আমি খুঁজে পাচ্ছি না, আপনি কোথায়? আমি তো 1.5 ঘন্টা যাবত আপনাকে খুঁজতেছি। উনি বললেন যে আমি আসি, আপনি আসেন। তো উনি কোনোভাবেই মানে ওখান থেকে বের হচ্ছে না। তো আমি এইভাবে খুঁজতে খুঁজতে যখন 4টা বেজে গেছে তখন দেখলাম যে আস্তে আস্তে অফিস থেকে লোকজন বের হচ্ছে, চলে যাচ্ছে। তো আমি আর ওই অবস্থায় খুঁজে পাচ্ছিলাম না 334 নাম্বার রুমটা। তো আমি এমন জায়গায় তখন নিজেকে আবিষ্কার করলাম যেখানে নাকি দেখলাম যে অনেকগুলো ফ্রিজ, বড় বড়, যেখানে নাকি ওই ফ্রিজগুলোতে লাশ রাখা হয়। তো আমি তখন নিজে চিন্তা করলাম যে আমি কোথায় এসে পড়লাম। যখন দেখলাম যে এই অবস্থা তখন আমি নিজেকে মানে আর স্বাভাবিক রাখতে পারলাম না, অস্বাভাবিক অবস্থায় পড়ে গেলাম। তখন আবার ওনাকে ফোন দিলাম, যে ফোন দিয়ে দেখলাম যে ফোনটা বন্ধ। ওই অবস্থায় আমি আমার অবস্থাটা কি হয়েছে এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তো এরপর আমি ওখান থেকে চলে যাই। তারপর মানে আমার কি যে অবস্থা হয়েছিল আমি এখন ভাষায় ওটা বোঝাতে পারবো না।
আপনার আরেকটা সমস্যা হয়েছিল, আপনি বলছিলেন একদিন রাতের বেলায়
আপনার হাতের একটা কাটা দাগ দেখলাম আমি, এবং একদিন রাতের বেলা প্রচন্ড ভয় পেয়েছিলেন, একটু বলবেন যে কি হয়েছে?
হ্যাঁ, সেটা একদিন এরকম ভূত এফএম আমি তো প্রতি শুক্রবারেই শুনি রেগুলার আর কি, তো হঠাৎ করে একদিন শোনার পর রাতে ঘুমাতে গেছি, সব বাসার সবাই ঘুমিয়ে গেছে, আমি শুধু একা ভূত এবং শুনে মানে তখন শুতে গেলাম, হঠাৎ করে শোয়ার ঠিক 10-15 মিনিট পর হঠাৎ করে দেখলাম যে আমি মনে হয় যে শূন্যের মধ্যে ভাসতেছি, এরকম একটা অবস্থা, এবং আমার খাট বিছানা সবকিছু মনে হয় যে শূন্যের মধ্যে উঠতেছে, এরকম একটা অবস্থা, আমি মনে হয় যে শূন্যের মধ্যে শুধু ঢুলতেছি আর কি, তারপরে মানে নিজে কোনো নড়তে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি অনেকক্ষণ প্রায় সবাইকে ডাকাডাকি করতেছি, আমার আম্মাকে ছোট ভাইকে ডাকতেছি, মানে বাসায় যারা আছে সবাইকে ডাকাডাকি করতেছি, কেউ কোনো সাড়া শব্দ করতেছে না, কিন্তু আমি দোয়া পড়তেছি কিছুতেই কিছু হচ্ছে না। তো এইভাবে অনেকক্ষণ প্রায় আমি চেষ্টা করতেছি যে কি করব কি করব, তো আমি দোয়া পড়তেছি, শরীর মানে এমন অবস্থা আমি নড়তেই পারতেছি না, এত শক মানে কি একটা অবস্থা হয়ে গেছে আমার, মানে কোনো দিকে আমি উপরে যেতে পারছি না বা স্বাভাবিক অবস্থা আসতে পারছি না। পরে কি করলাম, সর্বশক্তি দিয়ে এত জোরে এক ঘুষি দিলাম যেটা নাকি আমার হাত গিয়ে পড়লো মশারি সহ ওয়ালের মধ্যে, এই পড়ার কারণে আমার হাতের এক সাইডে মানে পুরো একদম ছিলে গেছে। সব পরে সকালে ঘুম থেকে উঠে দেখি যে ওই জায়গাটা মানে ক্ষত হয়ে এটা রক্ত জমাট হয়ে আসছে, এবং এরই ক্ষতটা শুকাতে আমার প্রায় 6-7 মাস সময় লেগেছে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনারা সবাই এনজয় করেছেন। আমাদের কাছে অনেক এসএমএস রয়েছে। ইজাজ চৌধুরী আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, এবং তিনি আমাদেরকে এসএমএস করে জানিয়েছেন যে আজকে তার খুব প্রিয় একজন মানুষের জন্মদিন। শান্ত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, মিয়া এসএমএস করেছেন, নাইম খোরশেদ, হাসান রানী মিরপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে, পারভেজ রুবেল ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, মিম বরিশাল থেকে এসএমএস করেছেন আমাদেরকে, লাবণ্য খুলনা থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এস কে রনি শনির আখড়া থেকে, আমাদেরকে ঠাকুরজি ঝিগাতলা থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন তাসনিয়া, এসএমএস করেছেন হুমায়ুন, শাহাদাত হোসেন, শাউন, শিকদার দুনিয়া, এছাড়াও আমাদেরকে তানভীর ময়মনসিং থেকে এসএমএস করেছেন হেল্পফুল মিরপুর থেকে এসএমএস করেছেন, হাফিজ জুরাইন থেকে, রনি টঙ্গি থেকে এসএমএস করেছেন, আরো অনেকে এসএমএস করেছেন। যারা এসএমএস পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো, সো আমাদের সাথে কোথাও যাবেন না, আমাদের ছেড়ে আমরা নতুন অতিথি নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে, সো কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ফিরে আসছি জাস্ট একটু পরে। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ইনফ্যাক্ট 2 বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছি ভূত এফএম এ, এবং এখনো পর্যন্ত আপনাদের অকৃত্রিম ভালোবাসার জন্য আমরা এগিয়ে চলেছি, এবং আপনারা যে মেইলগুলো পাঠান ইমেইলগুলো পাঠান সেখান থেকে আমরা সিলেক্ট করি ঘটনাগুলো, এবং ঘটনাগুলো সিলেক্ট করার পর আপনারা স্টুডিওতে আসেন, দূর দূরান্ত থেকে অনেক সময় আসেন, সেজন্য আপনাদের কাছে ঋণের শেষ নেই, এবং আমি শুধু বলতেই পারি যে এই ঋণ কোনোদিন শোধ হবে না, এটা শোধ করা আমার পক্ষে সম্ভব না, বাট আপনাদের এই যে অকৃত্রিম ভালোবাসা আশা করছি যে বরাবরের মতো আগামী দিনগুলোতেও আপনাদের সেই ভালোবাসা আমরা পাব, এবং আপনাদের ভালোবাসায় আমরা ধন্য হব সেটাই আশা করছি। তো অনেকে এসএমএস করছেন, অর্ণব এসএমএস করছেন আমি দেখতে পাচ্ছি, নতুন জয়েন করেছেন আমাদের সাথে, আশিক নাটোর থেকে আমাদের সাথে আছেন, বুলবুল আহমেদ মাহাদীপুর থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, হার্ট ডিজাইনার, এছাড়াও তার আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য, জয় এসএমএস করছেন আমাদেরকে সমাপ্তি উত্তরা থেকে, এবং তিনি
নিয়ে ভূত এফএম শুনে নাকি অনেক ভয় পান সেটা জানিয়েছেন ফারুক। আমাদের এস এম এস করেছেন তিনি রেগুলার শোনেন ভূত এফএম এবং ভয়ে তিনি লাইট জ্বালিয়ে রেখে ঘুমাতে যান। লিওন আমাদের এস এম এস করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে রিকিতা এস এম এস করেছেন, আজকের ভূত এফএমটা খুব এনজয় করছেন তিনি। ডিউক, জামিল, আশিক, রাজন, এছাড়াও স্বাধীন সহ আরো অনেকে এস এম এস করেছেন। আমি দেখতে পাচ্ছি অর্ধিস এস এম এস করেছেন আমাদেরকে অহরা ঢাকা থেকে, এবং আজকের তিনি বলছেন যে ভূত এফএম অলওয়েজ তার মানে ভালো লাগে এবং তিনি আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ঋষাদ এবং শুভ, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি দৃষ্টি, আমাদের সঙ্গে আরো আছেন মেহেদি সহ আরো অনেকে। সো আমরা কথা না বাড়িয়ে আবারও চলে যাবো ঘটনায়। তবে তার আগে জানি দিই, আনফর্চুনেটলি কেউ যদি আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও আমাদের এই এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে এই এপিসোডটি সহ আরো অনেক এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা পুনরায় শুনতে চান চাইলেই সেই এপিসোডটিতে আপনি শুনতে পারবেন সেই মুহূর্তেই। এছাড়াও আপনি ভূত এফএম টিউন যেটা রয়েছে সেটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, কোড নাম্বারটা মনে রাখতে হবে, অ্যান্ড কোড নাম্বার ইজ লিখে নিতে পারেন 92125, এটা হচ্ছে কোড নাম্বার। এবং আপনি জাস্ট একটা এস এম এস পাঠিয়ে এই টিউনটি আপনার টিউন করে ফেলতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে সিটি স্পেস দিয়ে 92125 এবং এই এস এম এস টি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে, যেটা আমরা এখন প্লে করা হচ্ছে। এই টিউনটি আপনি আপনার টিউন করে ফেলতে পারবেন। আমরা চলে যাব ঘটনায়, এবং আমাদের সঙ্গে আজকে যে গেস্ট রয়েছেন এই মুহূর্তে, প্রথমেই তিনি শুরু করেছিলেন, এখন আবারও তার কাছে যাচ্ছি এবং আর একটা ঘটনার জন্য। সো ভাইয়া, আপনার নামটা আরেকবার বলতে হবে সবাইকে।
হাই লিসেনার, আমি শান্তনু এগেইন। তা আমি যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ আমার সম্পূর্ণ বাইরের ঘটনা, তো যিনি আমাকে বলেছেন তার সাথে ঘটনা ঘটেছে। তা তিনি ছিলেন একটা ইন্ডিয়ান রেসিডেন্ট শেফ ছিলেন, তো তিনি একটা লন্ডনের বাইরে অ্যাভিংটন নামে একটা জায়গা আছে, খুব একটা ছোট গ্রাম, ওইখানে তিনি কাজ পেয়ে ওখানে তিনি যান। যাওয়ার পরে তার সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তিনি যখন বাসটি ওয়েট করেন ওই রেস্টুরেন্ট যাওয়ার পথে, তখন স্বাভাবিক গ্রাম এলাকার মধ্যে এত মানুষ দেখা যায় না, খুব কোয়াইট হয়ে যায়। চার থেকে পাঁচজন বুড়ো বুড়ো মহিলা আস্তে আস্তে তার বাসস্টপে জ্বর হতে লাগলো। তা তখন তিনি একটু অসহায় ভাব করলেন যে কি ব্যাপার, কি হচ্ছে, কারণ একটা ইয়াং লোক নেই এবং নিচে সব বুড়ো বুড়ি আছে সেই জায়গায়, হয়তো মনে করলেন যে এখানে কোনো আশ্রম আছে বা কোনো কিছু, তারা হয়তো যাবে। কারণ এই সময় একটা বাস আসে, বাস আসে, তিনি বাসের মধ্যে উঠেন। ওঠার পরে তা উঠার এক সময় তিনি বলে যান, বুড়োটা বলেন, তুমি আজকে বেঁচে গেলে। তা এটা কোনো কথা না মনে করছে, এটা হ্যালুসিনেশন হতে পারে বা মনের ভুল হতে পারে। তা তিনি করলেন কি, তিনি বাসে করে সেই তার রেস্টুরেন্টে যা পৌঁছান। পৌঁছানোর পরে তখন তিনি মালিক বললেন যে ঠিক আছে, আজকে তোমাকে কাজ করা দরকার নেই, তুমি আজকে রেস্ট নাও, উপরে আমাদের থাকার জায়গা আছে। তো তিনি উপরে গেলেন, উপরে যে দেখেন রুমগুলো খুব সুন্দর সুন্দর, যাই হোক তিনি একটা রুমে যে কোনোটা পছন্দ করে থাকলেন। থাকার পরে তিনি যখন ঘুমিয়ে গেলেন তখন তিনি দেখতে পেলেন যে তার কানে সব শব্দ আসছে, যে পানির শব্দ। তো নিজে ভাবলেন হয়তো এখন চিন্তা করলেন যে না ঠিক আছে, তাহলে মালিকের সাথে কথা বলে আসি রাতের বেলা। তো মালিক বলতেছে যে এখানে ভয়ের কিছু নেই। তা বলেছে আরো লোক কি থাকবে না উপরে, বলে কি না এরা তাদের আশেপাশে বাড়ি আছে, বাড়িতে চলে যাবে। তা বলছে তুমি একা থাকো, কোনো সমস্যা নেই। তা বলেছে ঠিক আছে। তিনি যখন রাতের বেলা ঘুমান, ঘুমানোর পরে সেই আবার সেই পানির শব্দ উঠে যাওয়া, কন্ট্রোল বন্ধ করে দেন, তখন তিনি আর ঘুমের ঘরে কিছু বলেন না। পরের দিন তিনি সময় চিকেনের যে ব্লকগুলো যে থাকে, একটা 30টা করে ব্লক থাকে, তিনি রাতের বেলা তিনি ভিজিয়ে রাখি একটা যে বড় একটা পানির যে পাত্র আছে ওইখানে ভিজিয়ে রাখেন। ভিজার পরে চিন্তা করলো যে ওনার যে মালিক, তিনি বললেন যে কালকে একটা পার্টি আছে একশনের উপরে, তোমাকে আরো কয়েকটা চিকেন ভিজাতে হবে। তখন চিন্তা করলো আসলে তাও ঠিক, একটা তো হবে না। তিনি করলেন কি, দু তিনটা চিকেন ব্লক যখন ভিজাতে গেলেন, যে দেখেন যে ব্লকটা প্রথমে যে ভিজিয়েছেন ওই ব্লকে চিকেনের মাংসগুলো সব খাওয়া, মানে কেউ খেয়ে রেখেছে এরকম টাইপের, কাঁচা বা খুলে রেখেছে। তাতে তিনি খুব আশ্চর্য হলেন যে কি ব্যাপার, এটা কিভাবে কে হলো। যাই হোক, তিনি হয়তো মাথায় না নিয়ে তিনি আরো দু তিনটা প্যাকেট ভিজিয়ে দিয়ে উপর চলে গেলেন। উপর যেয়ে তখন রাত 1:30 কি 2 বাজে, তা তিনি ঘুমিয়ে আছেন। তা ঘুমনের শব্দ স্পষ্ট শুনতে পেলেন যে ঝর্ণা কেউ ছেড়ে রেখেছে, মুসল করলো। তা তিনি এত ভাবলেন কি ব্যাপার, কি হতে যাচ্ছে। তিনি যখন ডান থেকে বাঁ পাশ হলেন, তখন দেখে যে তার ফ্লোরের মধ্যে দুটো বাচ্চা খেলা করছে। যখন বাচ্চা যখন খেলা করছে, তখন তার তিনি বললেন কি ব্যাপার, কি হচ্ছে এটা, হয়তো আমি চোখের ভুল দেখতে পারি হয়তো। এমন সময় ঠিক বাথরুমে যে লাইটটা যে হালকা ডিমডিমে আলো, যে আলোটা ঘরে আসছে, একটা হোয়াইট লেডি, এটা মানে যে ব্রিটিশদের বলি আমরা, তিনি ঘরের ভিতরে ঢুকলেন এবং দুটো বাচ্চার গায়ে হাত দিলেন এবং তার দিকে যখন তাকালেন, তার চোখ থেকে এক ধরনের আলো বেরোয় আসলো। এবং তিনি এটা প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি খুব সাহসী ছিলেন, যে কারণে তিনি দৌড় দিয়ে রেস্টুরেন্টের নিচে চলে আসেন
এবং বলছেন যে উনি সিলেটি ভদ্রলোক।
হ্যাঁ, সিলেটি ভদ্রলোক এবং সে ব্রিটিশ আর কি ওখানকার। যাই হোক, তারপর তিনি সব লাইট বন্ধ, লাইট জ্বালিয়ে তিনি বসে আছেন, কখন সকাল হবে কেন উপর দেখা তার যাওয়ার পক্ষে সম্ভবই না। আর তিনি একটা পর একটা সিগারেট খেতেন, সিগারেট জ্বালিয়ে যাচ্ছেন কন্টিনিউ। তারপরে সকাল যখন হলো, সকাল হওয়ার পরে তখন তিনি যিনি ওনার তিনি তার বললেন যে আপনি এটা কে আমাকে বলেন নাই, কেন আমাকে জানান নাই। এই কায় আমাকে রাতের বেলা দেখলাম যে দুটো বাচ্চা খেলছে, একটা ইয়াং লেডি আসলো চোখে তাল বেরো। তখন বললেন যে না, এটা তেমন কিছু না। তিনি কথাটা এনে চলে গেলেন, মানে ওখানে কোনো শেপ থাকতে পারে না বাসার মধ্যে যারা লন্ডনের বাইরে থেকে আসেন। তিনি আর কি ভয় দিয়ে বললেন যে না, তুমি এখানে থাকো, কারণ সমস্যা নেই। সে তো খুব রেগে গেলেন, বলে না আমি এখানে থাকবোই না, আমাকে আমাকে মারার জন্য এখানে আনা হয়েছে। তিনি এমন বললেন, স্বাভাবিক যে কি হতে পারে। যাই হোক, তারপর তিনি যখন একসময় হয়ে গেলেন, তখন তিনি পরে এখানে থাকবে না ডিসাইড করলেন, আমি চলে যাব। তখন যাওয়ার আগে বললেন যে আচ্ছা আমাকে বলেন না এটার কাহিনীটা কি। তখন বললো যে দেখেন, এটা লন্ডনের বাইরে যেগুলো ঘরগুলো আছে কেউ নিতে চায় না, ওগুলো আমরা কম দামে পেয়ে যাই, যে কারণে দেখলাম পরিবেশ ভালো, সবকিছু ভালো। তা এই বাড়ির কাহিনী হচ্ছে, যিনি যার তিনি বাড়ি, তা ওনার মেয়ে এবং দুই বাচ্চা তার ফাঁসি দিয়ে দিয়েছিল। ফাঁসি দেওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি, ওখানেই তারা ভ্যানিশ। ওইভাবে ছিল প্রায় দুদিন বা তিন দিন ছিল, তা এটা পুলিশ এসে উদ্ধার করে। উদ্ধার করার পরে তারপর তাকে খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী দাফন কাফন হয়। তারপরে তখন থেকে একটা বা একটা কাহিনী ঘটে থাকে। এটার ভয়ে কোন রেস্টুরেন্টে কোনো লোকই থাকতে চায় না উপরবেলায়, ওটা ওইভাবেই পড়ে থাকে। এবং যে ওনার একটা কম দামে কিনতে পেরেছেন বলেই তিনি রেস্টুরেন্টে চালু করেন। এবং যে চিকেনের যে ব্লকগুলো, এমনকি খাবারগুলো রাতেবেলা সেইভাবে খেয়ে যায়, কারা খায় এটা এখনো আননোন, কেউ জানে না।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি দেখতে পাচ্ছি যে অর্ণব আমাদের এসএমএস করেছেন, তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি ভূত এফএম পছন্দ করেন। মেহেদি আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে, ভূত এফএম তার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদেরকে এসএমএস করেছেন সামি, এবং তিনি এসএমএস করেছেন এবং বলেছেন, অভিযোগ করেছেন তার এসএমএস পড়া হয় না। এছাড়াও আমাদের এসএমএস করেছেন আজাদ বরিশাল থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন শাহাদাত হোসেন শাউন, আমাদেরকে এসএমএস করেছেন হাসিফ, এসএমএস করেছেন আমাদেরকে অ্যাঞ্জেল মোহাম্মদপুর থেকে, আজকের ভূত এফএম তার কাছে অতটা মজার লাগছে না। আমাদেরকে এসএমএস করেছেন কামরুল উত্তরা থেকে, তিনি আবার আজকের এপিসোডটি অনেক বেশি এনজয় করছেন। আমাদেরকে এসএমএস করেছেন সুমি মিরপুর থেকে, এবং তার এসএমএস কেন পড়া হয় না সেটা তিনি বলছেন, তিনি একটা অভিযোগ করেছেন আর কি। ফারুক আমাদের রাসেল ভাই, আমি চিটাগং থেকে বলছি, ফারুক আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও ব্ল্যাক জনি, এবং এছাড়াও তার সঙ্গে রয়েছে মনি এবং টুম্পা। আর উজ্জ্বল মিয়া আমাদের এসএমএস করেছেন নরসিংদী থেকে। তো এই ছিল এসএমএস, এবং আপনারা যারা এসএমএস পাঠাতে চান, যারা এই মুহূর্তে জয়েন করলেন, তাদেরকে নিয়মটি জানিয়ে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর উই হ্যাভ আ ভেরি স্পেশাল গেস্ট, যিনি এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই চেনেন, অ্যান্ড বাবু ভাই ইজ ব্যাক। সো আমরা এখন চলে যাব বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, ঈদের পরে তো এই প্রথম আবার না?
হ্যাঁ রাসেল ভাই, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি।
ইউ আর মোস্ট ওয়েলকাম,
অ্যান্ড ঈদ মোবারক টু এভরিওয়ান। ভেরি লেট, যাই হোক, কি ঘটনা সেরকম?
হ্যাঁ, আমরা ঘটনায় চলে যাই।
আচ্ছা, এই ঘটনাটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, নাম জারা। তো ও একটা ঘটনা বলেছে, একটা বলি।
শিওর,
এটা হচ্ছে ওর এক মামির ঘটনা। উনি একজন বেশ নাম করা আপনার কার্ডিও সার্জন। তো ঘটনাটা হচ্ছে, ওনার ইয়াং সময়ের যখন উনি আপনার ছিলেন মেডিকেলের ছাত্রী ছিলেন চিটাং মেডিকেল কলেজে। তো চিটাং মেডিকেল কলেজে, মানে যখন মেডিকেলের যে কোনো স্টুডেন্ট, চিটাং মেডিকেল সব মেডিকেল কলেজে লাশ কাটতে হয়, তো একদিন রাতে ওনার এই ডিউটিটা পড়েছে আর কি লাশ কাটার। উনি লাশ কাটতে গেছে, রুমটা হচ্ছে ছোট, খুব ছোট একটা রুম, আর রুমের মধ্যে কোনো ফ্যান ছিল না, এসি ছিল এবং বেশ নিঝুম, কেউ ছিল না ওখানে। ওইটা মানে স্পেশালিটি, প্রথম থেকে একলা লাশ কাটাতে অভ্যস্ত করে আর কি মানুষকে। তো পাশে একটা বেড, বেডের মধ্যে লাশ, ডেড বডিটা রাখা, আর আরেক পেছনের দিকে একটা বেসিন আছে, ছোট একটা ছোট বেসিন। এই হচ্ছে রুমটার আর কি অবস্থা আর কি, আর আলো জ্বলছে রুমে। তো উনি ফার্স্টে লাশটা দেখলেন, একটা পুরুষ মানুষের লাশ, অ্যারাউন্ড 40-45 ইয়ার্স ওল্ড। তো প্রথম যে জিনিসটা উনি খেয়াল করলেন, লাশটা যখন কাটতে যায় তখন লাশটার বডিটা অনেক শক্ত, মানে রিয়েলি মানে স্টিফ, মানে খুবই শক্ত, মানে শক্তটা মানে অ্যাবনর্মাল টাইপের শক্ত, জাস্ট লাইক লোহার মতো আর কি। উনি যখন হাতগুলো ধরতেছে লোহার মতো শক্ত। এটা হওয়ার কথা না, কারণ লাশটা আপনার অনেকক্ষণ আগেই ফ্রিজার থেকে বের করে রাখা হয় যারা কাটে তাদের জন্য। এনিওয়ে তো উনি লাশ কাটা শুরু করলেন আর কি। উনি যখন কাটছেন হঠাৎ করে উনি শুনছেন যে পাশ থেকে নিঃশ্বাস ফেলার শব্দ, বেশ জোরে নিঃশ্বাস ফেলার শব্দ, মানে আপনার অনেকটা মানুষ খুব পরিশ্রম করলে যেরকম শ্বাস প্রশ্বাস ফেলে ওই ধরনের আর কি,
অনেক জোরে জোরে
শ্বাস পড়ছে। উনি একটু মানে অবাক হলেন, শ্বাসটা কোত্থেকে পড়তেছে। উনি দেখলেন আশেপাশে কেউ নাই, রুমটা খালি, একটা বাথরুম আছে এটাও খালি। উনি রুমের দরজাও খুললেন, খুলে উঁকি দিলেন, কেউ নাই আশেপাশে। উনি আবার ব্যাক করে আসছেন, তো উনি আবার লাশ কাটতে গেছেন। এইবারও উনি কাটা শুনে নিঃশ্বাসটা শুনছেন, সাথে একটা শব্দ, অনেকটা হামিং টাইপের, হাম হাম এই ধরনের একটা শব্দ আর কি। তো মানে খুব মনে হচ্ছে যে কে জানি করছে শব্দটা আশপাশ থেকে। তো উনি এবার খুব বেশ স্কেয়ার্ড হয়ে গেছে আর কি, হ্যাঁ, যে ব্যাপারটা কি। তো উনি খেয়াল করলো আশেপাশে, দেখে কেউ নাই। তা আবার যখন কাজে মন দিতে গেছে, উনি হাত থেকে ছুরিটা পড়ে গেছে।
আচ্ছা,
ছুরিটা পড়ে যায়, পড়ছে বেসিনের ঠিক নিচে জায়গা। তো উনি নিচু হয়ে ওই আপনার ছুরিটা নিতে গেছে। ছুরিটা যখন নিতে গেছে, ছুরিটা নিতে যে শ্বাস প্রশ্বাসটা আবার শুনছে উনি। তো উনি মাথা উঠানোর সাথে সাথেই প্রচন্ড জোরে একটা চড় খেয়েছে উনি, এবং চড়টা এত জোরে ছিল যে চড়ের চোট উনি ছিটকে দরজার কাছে পড়ছে।
আচ্ছা,
দরজার কাছে পড়ার পর উনি কিছুক্ষণ কিছুই বুঝতে পারেনি, কান টান বন্ধ হয়ে গেছে। তো উনি তাকালো, তাকায় দেখলো কেউ নাই, এবং উনি প্রচন্ড ভয় পেয়েছে, কান্নাকাটি শুরু করছে উনি। কাঁদতে কাঁদতে উনি দরজা ঠেলে মানে হামাগুড়ি দিয়ে দরজা দিয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে আসার পরে তো ওনার চিৎকার চাঁচামিতে পরে মানুষ আসে ওখানে, এসে ওনাকে নিয়ে যায়। তো আফটার দ্যাট উনি নাকি প্রায় এক দেড় বছর আপনার ওই মেডিকেলে আর কোনো কিছুতে জয়েন করতে পারেনি। পরে আপনার স্পেশাল কনসিডারেশনে ওনার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট করার কারণে ওনাকে পরে মেডিকেলে ফেরত নেওয়া হয়। তো পরবর্তীতে উনি লাশ কাটতে গেছে, বাট তখন একটা টার্মস ওনার গার্জিয়ানরা দিয়েছিল যে এখানে যদি লাশ পরে কাটতে হয় ওনাকে একা আর যাতে না দেয়। তারপর নাকি প্রথম দিকে উনি কাটতে পারতো না, বেশ ভয় পেত আর কি কাটার সময়।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এসএমএস অ্যাজ ইউজুয়াল এখন বাবু ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, এবং আমরা সবসময় বলি যে রাত যত বেশি হয় তত বেশি ভূত ফেমের জমজমাট হয়ে ওঠে। তো আমরা সবসময় এরকম একটা সারপ্রাইজ রাখি, তো আজকেও ছিল। অ্যান্ড বাবু ভাই আবারও আসবেন, তার আগে আমরা আরেকটা ঘটনা শুনবো আরেকজনের কাছ থেকে। এখন আরেকজন অতিথি আছেন আমাদের সঙ্গে। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এস এম এস পাঠান, মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ভাই আপনার নাম বলবেন এবং কোথা থেকে এসছেন প্লিজ একটু বলবেন।
হ্যালো লিসনার্স, আমি মুস্তাফিজ, আমি এসেছি জুরাইন থেকে, জুরাইন ঢাকা থেকে। তো আমি আমার ঘটনাটা শেয়ার করছি
প্লিজ।
এটা হচ্ছে 95 এর দিকে একটা ঘটনা। আমি এবং আমার টোটাল ফ্যামিলি সহ আমরা আমাদের দাদু বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেটা হচ্ছে কুষ্টিয়ার মিরপুরে। তো সেখানে হচ্ছে যে মোহাম্মদপুর নামে একটা গ্রাম আছে মিরপুরে, সেখানে আপনার আমার ফুপুর বাড়ি। তো সেখানে আমরা এক রাত থেকেছি। তো একটা রাত থাকার পরে সেখানে আপনার কারেন্ট ছিল না সে অবস্থাটাই। তো আমরা কি বলে যে একটু অনভ্যস্ত ছিলাম বিষয়টা, যে ঠিক কারেন্ট থাকে না এরকম সময়, আমরা এরকম পরিস্থিতিতে আমরা কখনোই ওখানে ছিলাম না। তো একটা পর্যায়ে হচ্ছে যে রাত তখন 12:30 বা 1টার দিকে আমরা দেখলাম যে ঘরে প্রচন্ড রকম গরম। তো আমাদের যারা ফুপাতো ভাই আছে তাদের বললাম যে আপনি, আমার আম্মা বললেন যে আমার ছেলে দুটাকে নিয়ে তোমরা ছাদে এসো আর আমরা আমরা ঘরেই থাকি। তো তারপর হচ্ছে যে মাম্মা ঘুমাচ্ছিলেন, ঘুমানোর পরে হঠাৎ করে ওনার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। তো উনি বের হন, তো সাথে যেহেতু গ্রামের বাড়ি একা নিয়ে যান নাই, আমার ভাবি ছিলেন ফকুত ভাইয়ের ওয়াইফ, ওনাকে ডাকলেন, উনি নিয়ে গেলেন। তো উনি উঠে একটু অনভ্যস্ত হয়ে পড়লেন, কারণ দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন যে অলরেডি কিছু নয়েজ আসছে। নয়েজ কিরকম, যে আমাদের বাসার যত ওই গরু আছে অথবা ছাগল বা অন্যান্য যেসব গবাদি পশুগুলো আছে, ইভেন হচ্ছে যে ওই বাসায় দুটা কুকুর ছিল, মানে ওরা খুব অদ্ভুত রকমের নয়েজ করছে, তো বিষয়টা একটু অস্বাভাবিক থেকে তার কাছে। ইভেন দেখেন যে উঠে দেখেছে মোটামুটি বাসার মেয়ে মানুষ যারা আছে ঘুমিয়েছিল তাদের আশেপাশে সবে উঠে গেছে সে সময়টা। তো যখন আম্মা বললো যে আমি একটু টয়লেটে যাব, তো টয়লেটটা ছিল একদম একটা এল প্যাটার্নের একতলা বাসা, সে বাসা থেকে একটু দূরে। তো সেখানে হচ্ছে যে আম্মা যা মানে যখনই ইচ্ছা প্রশ্ন করলো যে যাবে, সবাই নিষেধ করলো যে না এখন যেও না, অনেক রাত হয়ে গেছে অলরেডি, আর তুমি কিছু শুনতে পাচ্ছ না, এটা এটা যখন বলেছে আম্মা বলে কি শুনবো। তো তখন বললো যে এই যে নয়েজ হচ্ছে এতগুলো, তা আম্মা বললো যে কিসের নয়েজ হচ্ছে, তো দেখলো যে ওই ওই নয়েজগুলো হচ্ছে, তো বললো সমস্যাটা কি, তখন বললো যে না দেখো বাড়িতে কিছু একটা আসছে খারাপ জিনিস, এখন বাসা থেকে বের হও না। আম্মা কিছুক্ষণ পর শুনতে পাচ্ছে রুমে থেকে যে আমাদের ঠিক আম্মুর যে বাসাটা রুমটা ঘুমিয়েছিলেন শুয়েছিলেন তার ঠিক পাশে একটা তুলা গাছ আছে, এবং সেখান থেকে ঠিক আমাদের টয়লেটটা যেখানে সেই টয়লেটের ওখানে একটা শেওরা গাছ ছিল। তো ওই ওই কিছু সময় শব্দগুলি তো টার্ন করছে, কখনো তুলা গাছে হচ্ছে, কখনো বা ওই শেওরা গাছে হচ্ছে, যে এই পানি ফেলার শব্দ হচ্ছে, অথবা মনে হচ্ছে যে কেউ হাসছে হঠাৎ করে অদ্ভুত রকমের হাসি, অথবা মনে হচ্ছে মাঝে মাঝে কাঁদছে, মানে একটা টার্ম কিছুক্ষণ পর পর এরকম ঘটনা ঘটছে। তো একটা পর্যায়ে আম্মা দোয়া দরুদ পড়া শুরু করে সেই সময়টায়, কিন্তু তার আসলে টয়লেটে যাওয়াটা একটু ইম্পর্টেন্ট ছিল, যাবেই সে। তো যখন রুম থেকে বের হলো, আমার যিনি ফুপু ছিলেন উনি বললেন যে মরিয়ম এখন যেও না, বের হও না বাসা থেকে। তো আম্মা বলে যে আমার একটু একটু ইমিডিয়েট যাওয়া দরকার। তো ইন দ্যাট টাইম আম্মা যখন ঠিক বাইরে বের হয়েছেন, সেই সময়টা দেখলেন যে ওই তুলা গাছের ওখানে হচ্ছে যে খুব থামের মতো বড় একটা পা, আর ঠিক শেওড়া গাছের ওখানটাও সেম। তো এরপরে হচ্ছে যে আম্মা, এবং মাঝখানটা ফাঁকা, এমন যে যদি একটা লোক বসে থাকে দুদিকে দুটা পা দিয়ে লাইক দ্যাট, বাট কিন্তু মাঝখানটা ফাঁকা। তো আম্মা ওটা দেখে যথেষ্ট রকমের ভয় পেয়ে গেলেন এবং রুমে চলে গেলেন সাথে সাথে। তারপরে হচ্ছে যে এই নয়েজ গুলো হচ্ছিল, এবং একটা পর্যায়ে খেয়াল হলো যে আসলে আমরা কিন্তু ছাদে তখনও ঘুমিয়ে আছি, শুয়ে আছি। তো আমরা আমি তখন ছাদে ছিলাম, আমি আমার বড় ভাই ছিলাম, দুজনে ছিলাম। তো এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন দেখেছি আমাদের পাশে যারা ভাইয়ারা আছে ওনারা খুব কথাবার্তা বললে এবং স্কেয়ার্ড হয়ে যাচ্ছে, মানে টোটালি কথাগুলো শুনে। এবং একটা পর্যায়ে যখন নিচ থেকে সাউন্ড করা হচ্ছে যে তোমরা সবাই নিচে নামো, মুভ করো ওখান থেকে, তো তারা ভয় চলে গেছে। তো তারপরে আমাদের ওই সময়টায় আমি এখনো বলছি ঠিক মনে পড়ছে না যে আমি কি সেন্সলেস হয়ে গেছিলাম, অথবা আমার ভাই সেন্সলেস হয়ে গেছিল, অথবা আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো একটা পর্যায়ে আম্মা বলল যে কি ব্যাপার, তোমরা চলে আসো, আমার ছেলেরা কোথায়। তো তারা হুড়ো করে আবার তারা উপরে যায় আমাদের নিয়ে আসে, এবং পরদিন সকালে আবিষ্কার করে যে আমি আসলে ছাদে ঘুমিয়ে নাই, একটা কোনো রুমে ঘুমিয়ে আছি। এবং উঠেই হচ্ছে যে জানতে পারলাম আমার কাছ থেকে যে গতকাল রাতে প্রায় আমাদের ওই ফুপু বাড়িতে 14 থেকে 15 বছর পরে কোন একটা খারাপ দিন এসেছিল। এটা এর আগেও এসেছিল একবার, যখন 14 থেকে 15 বছর আগে, তখন হচ্ছে যে আমার ফুপা এরকম বিষয়টা টের পায় এবং তাকে এক হাতে দা নিয়ে এবং একটা হারিকেনের মতো একটা হ্যাজাক বাতি বলে ওটা নিয়ে তাকে তাড়া করে। ইভেন ওইখানটাতে আশেপাশের যত গ্রামের লোকজন ছিল তারাও ছিল, এবং গ্রামের একদম শেষ মাথা পর্যন্ত তাকে তাড়িয়ে বেড়ায় এবং একটা পর্যায়ে গিয়ে তারা আবার ব্যাক করে। তো এরপরে আসলে কিছু আনফর্চুনেট ঘটনা ঘটে যায়। আমার ফুপার যিনি ছোট ভাই ছিলেন উনি একদম মুখে নাকে মুখে ব্লিডিং হয়ে পরের দিন বা তার কিছু পরের দিনই মারা যান। মানে এটা আসলে এখন পর্যন্ত আমরা বিষয়টা আমাদের কাছে অস্বাভাবিক। এবং তার কিছুদিন পরে ফুপা যখন মারা যান সেম বিষয়টাই, নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল এবং তাকে প্রায় এক মাস আমরা বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, বিভিন্ন হসপিটালে গিয়েছি, কিন্তু কোনো তার রোগ পাওয়া যায়নি, কিন্তু সে ওইভাবেই ব্লিডিং হতে হতে মারা যান। এটা এখন পর্যন্ত আমাদের কাছে আসলে একটা অস্বাভাবিক বিষয়।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য বাবু ভাই, আবারও আপনি চলে আসুন। আর আমরা কিছু এস এম এস ইন দ্য মিন টাইম পড়ে ফেলি। আমাদেরকে তুহিন এস এম এস করেছেন, আমাদেরকে জয়া খুলনা থেকে। এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন সুমন শাহজালাল ইউনিভার্সিটি থেকে, আমাদেরকে এস এম এস করেছেন রবিন। এছাড়াও আমাদেরকে মাহমুদ কক্সবাজার থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রবিউল এস এম এস করেছেন, তাবিব এস এম এস করেছেন, আমাদেরকে আবিদ তাসনিম সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাইয়ের নতুন ঘটনা।
এই ঘটনাটাও জারার কাছ থেকে শোনা, এটাও ওর একটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ওর দুই মানে আপু হয় সম্পর্কে, একজনের নাম অন্তরা, একজনের নাম অধরা। তোরা দুই বোন মানে রাত জেগে থাকে। তো একদিন রাতে ওই ছোট বোন যে ওর নাম অন্তরা, বড় জনের নাম অধরা, তো ছোট জন ভূত এফএম শুনছিল। আর বড় বোন বসা ছিল আরেক রুমে আরকি। তো এই সময় ওখানে ইলেকট্রিসিটি চলে যায় বাসা। ইলেকট্রিসিটি যখন চলে যায় ওই নিয়ম হচ্ছে জেনারেটরটা অন হওয়ার কথা। তো ফর সাম রিজন দারোয়ানটা জেনারেটর অন করে নেই। এটা কিন্তু হয় অনেক অ্যাপার্টমেন্টে দেখি অনেক সময়। তো এরকম একটা অবস্থায় তো মোমবাতি খুঁজছিল বড় বোনটা, তো মোমবাতি পায় না। এই সময় হঠাৎ করে দেখে যে গেটে নক হচ্ছে, গেটে নক করে গেটটা খোলে, খোলার পর দেখে ওনার মা দাঁড়িয়ে আছে। মা পুরো ব্ল্যাক একটা আপনার ম্যাক্সি টাইপের পরা, যেটা উনি কখনোই পরেন না, আর ওনার হাতে একটা মোমবাতি। হ্যাঁ, তো মোমবাতিটা আপনার আলোটাও মানে মানে শিখাটা সম্পূর্ণটাই লাল, মানে শিখার কিন্তু মানে কালার শান্ত লালের সাথে একটু নীল থাকে বা এরকম, কিন্তু ওটা সম্পূর্ণ লাল একটা শিখা। তো ওটা দিয়ে বলছে মোম, আর কোনো কথা বলতেছে না, শুধু বলতেছে মোম। তো বলার পর বলতেছে যে আমি মোম খুঁজতেছি, তুমি কিভাবে জানছো, এনিওয়ে তুমি আর তুমি ব্ল্যাক ম্যাক্সি পড়ছো কেন, তোমার কেমন লাগতেছে। তো মা কোনো উত্তর দিচ্ছে না, শুধু বলতেছে মোম। বলার পর সে মোমটা মার কাছ থেকে নিচ্ছে, নিয়ে আপনার সাইড টেবিলে রাখছে, রাখে তাকায় দেখে যে মাটা নাই, সে ইজ নট দেয়ার, মানে ওখানে নাই। তো মাকে যখন দেখে নিচ্ছে, সে করছে কি আপনার ওই যে এদিক ওদিক তাকাচ্ছে, তাকায় দেখে কেউ নাই, তারপরে সে একটা শব্দ শুনছে। হ্যাঁ, শব্দটা মানে খুব ভয়ঙ্কর টাইপের, মানে মনে হয় যে পুরুষের মতো গলা, মানে মানে পুরুষ মেয়ে এবং পুরুষ মেলানো যদি কোনো গলা হয় সেরকম টাইপের মম, এই ধরনের একটা মানে খুব ভয়ঙ্কর ভাবে। এটা শুনে সে চিৎকার করে ফেইন্ট হয়ে গেছে। তো ফেইন্ট হওয়ার পরে ওপাশ থেকে ওর বোন আসছে, পাশের রুম থেকে আসছে, এবং তার মানে এসে বসে কি হয়েছে তাকে ডাকছে। ডাকার পর বলতেছে যে আমি এরকম এরকম শুনছি। তো তার আম্মাকে খুঁজছে, তার আম্মাকে ঘুম থেকে উঠে নিয়েছে, ইনফ্যাক্ট উনি ঘুমাচ্ছিলেন। তো ঘুম থেকে উঠে আসছে, ওনার নর্মাল অন্য ড্রেস পরা, উনি কোনো ম্যাক্সি পরা না কিছু না। উনি বলে আমি কোনো মোম নিয়ে আসিনি এখানে। হ্যাঁ, তো এরপর থেকে ওই যে বড় মেয়েটা ছিল অধরা, সে একটু মানে ডিফারেন্ট টাইপের আচরণ শুরু করলো। হ্যাঁ, মানে একটু পাগলামি। হ্যাঁ, বাট সে ভয় পেত সবকিছু দেখলে, কাউকে দেখলেই ভয় পেত, এবং সে মানে কারো কাছে যেত না, এবং মাঝে মাঝে চিৎকার করত। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হতো যে সে একলা থাকতে পারত না, তাকে যদি একলা রেখে দিত অনেক সময় দেখা যেত কি যে সে নাই, বাসা নাই, খুঁজে পাচ্ছে না। তারপর যে দেখে ছাদে, একদিন রাতে যেরকম হয়েছে, রাতে তাকে খুঁজে পাচ্ছে না, পরে যখন নাকি ওর মা এবং বোন টোন সবাই ছাদে গেছে, দেখে ছাদের মধ্যে সে একলা হাঁটতেছে হাঁটতেছে, এবং হাঁটাটা খুব ক্রেজি ভাবে, মানে চুল উস্কোখুস্ক এবং বিড়বিড় বিড়বিড় করতেছে, এবং গলার টোনটা অন্যরকম। তো তাকে পরে ধরে নিয়ে আসছে, আনার পরে বাসায় আনছে। তারপর অনেকদিন চিকিৎসা টিকিৎসা করছে, আসলে লাভ হয়নি। হ্যাঁ, এখনো নাকি সে কিছুটা সিক, যেমন আয়নায় নিজেকে দেখতে পারে না, আয়নায় দেখলে ভয় পায়, বলে আমাকে বাঁচাও। হ্যাঁ, এবং তার মাকে দেখলেও ভয় পায়, সে বাঁচাও। এবং মানে আরেকটা জিনিস, এটা অনেকের কাছে হয়তো মানে একটু অ্যাবনর্মাল লাগে, মিষ্টি খায় সে, প্রচন্ড মিষ্টি খায়, কিন্তু একবারে নাকি দুটো তিনটা মিষ্টি খেয়ে ফেলেনি হাতে, এবং যখন হাসা শুরু করে হাসতেই থাকে, মানে সর্ট অফ ডিসঅর্ডার তার মধ্যে আসছে। তো জিনিসটা এইভাবেই আর কি, এটা হচ্ছে একটা ঘটনা।
আমরা পরবর্তী ঘটনায় চলে যাই।
আচ্ছা, এই ঘটনাটাও ওর কাছ থেকে শোনা, যারার কাছ থেকে শোনা। এটা হচ্ছে পুরান ঢাকায় ওর এক ফ্রেন্ডের বাসা আছে, চারতলা বাসা, সম্ভবত র্যাঙ্কিং স্ট্রিট আমাকে বলছিল, স্ট্রিটের নামও বললাম, চারতলা বাসা। ওই বাসাটা অনেক পুরানো, অনেক হিস্টোরিক, এবং ওই বাসায় নাকি আপনার বাসার মালিকরা কেউ থাকে না। এক সময় মানে যে লোকের বাসা ছিল তার চার ছেলে আর কি ওটাকে মোটামুটি শেয়ার করে মানে নিজেদের মধ্যে স্প্রেড করে নিয়েছিল প্রপোর্শন বাসার, কেউ থাকতো না। তো বাসাটা ভাড়া দেওয়ার চেষ্টা করছিল, ভাড়াটা ভাড়া দেওয়ার পরে যেটা হতো, প্রথম যখন ভাড়াটিয়া উঠে, ওই একটু আগে একটা ঘটনা এরকম শুনছি, এর জন্য বললাম যে রাতের বেলা খাওয়ার পর যা রেখে যেত জিনিসপত্র, সকাল উঠে দেখতো সব থালাবাটি সব ধোয়া পরিষ্কার করা।
আচ্ছা,
হ্যাঁ, মানে কোনো কিছুই আপনার ওই এটো থাকতো না আর কি। তারপর দেখা যেত বাথরুমে কোনো কাপড় রেখে আসছে ভিজায়, সকালে উঠে দেখতো ওটা মানে পরিষ্কার করে মানে নেড়ে টেড়ে ধুয়ে ফেলছে কেউ।
আচ্ছা,
হ্যাঁ, এরকম। তো আমার কাছে মাঝে মনে হতো যে এটা জিনিসটাতে আসলে অ্যাকচুয়ালি ভালো এক্সপিরিয়েন্স, মানে ভয় পেত। আরেকটা জিনিস হতো যে রাতের বেলা অনেকে দেখতো যে সকালে কেউ নাস্তা তৈরি করে রাখছে, নয়টা রুটি গুনে গুনে রেখে দিত টেবিলের মধ্যে। তো এই জিনিসগুলো অ্যাবনর্মালি হতো, ভাড়াটিয়া থাকতো না এই কারণে। এবং অনেক ভাড়াটিয়া রাতের বেলা শুনতো ছাদের উপরে কেউ পা ঘষে ঘষে হাঁটতেছে, কিন্তু ছাদে গেলে দেখতো কেউ নাই। আর ওই বাসাটা একটা বাথরুম আছে, বাথরুমটা পিছনে, বাথরুমটা জিনিস হচ্ছে অনেক সময় ওই বাথরুমে আপনার যে ছিটকানি লাগালে যেটা স্পুকি, ছিটকানিটা লাগাই দিলে ছিটকানিটা খুলে যেত অটোমেটিক।
আচ্ছা,
জিনিসটা ফানি লাগছে, অ্যাকচুয়ালি ছিটকানিটা খুলে যেত। এবং মানে ওই বাথরুমের পানি সবসময় আইস কোল্ড থাকতো, এমনকি দুপুরে আপনার ওই
সেটা যেকোনো সিজনে,
যেকোনো সিজনে দুপুরে, ভর দুপুরে আপনার ট্যাঙ্কে যখন নাকি আপনার মানে অন্য ট্যাপ দিয়ে পানি আসতেছে,
গরম পানি আসে,
আর সেখানে আপনার খুব আইস কোল্ড পানি আসতেছে। এবং এটাতে এরকমও হয়েছে যে ওখানে নাকি একজন মৌলভী সাহেবকে এখন
টেম্পারেচার তারতম্য ব্যাপারটা কিন্তু খুব বেশি,
খুব বেশি, রাইট,
না বেশ ভয়ঙ্কর,
বেশ ভয়ঙ্কর জিনিস, রাইট। তো ওই বাসায় একজন মৌলভী সাহেবকে পরে থাকতে দিল। তো মৌলভী সাহেবের ওয়াইফ নাকি একদিন বাথরুমে গেছে, উনি গোসল করবে, তো উনি গরম পানি রাখছে ওখানে, গরম পানি দিয়ে উনি রেখে পাঁচ মিনিটের জন্য এদিকে গেছে কোথায় জানি। পাঁচ দশ মিনিট পরে এসে তাকে পানিতে হাত দিয়ে উনি হাত উঠে ফেলছে, কারণ পানি ঠান্ডা, আইস কোল্ড পুরা। আর তারপরে অনেকেই নাকি এখন ওই বিল্ডিং, তারপর ভাড়াটি আর থাকতো না ওই বিল্ডিংটা থেকে, চলে গেছে আস্তে ধীরে। তারপর নাকি অনেকে দেখে যে বিল্ডিং এর ছাদের উপর কেউ দাঁড়ায় আছে, হ্যাঁ, অথবা মানে কারো ছায়া দেখা যাচ্ছে দাঁড়ায় আছে ওইখানে। তো ওই দেখে পরে ডাকছে, তো ওখানে একজন মৌলভী সাহেব থাকে, উনি নাকি প্রায় দোয়া দুরুদ পড়ে, এবং উনি নাকি বাড়ির মালিককে বলছে যে এখানে কিছু ব্যাপার আছে, এই কারণে মানুষ থাকতে পারে না, তবে আগের মতো আর এত বেশি উপদ্রব হয় না যেহেতু মানুষ এখন থাকছে না, ওই মৌলভী সাহেব নিজেই থাকেন। হ্যাঁ, কিন্তু বাসাটার মধ্যে এখন এই ধরনের মানে কিছু অ্যাক্টিভিটিস রয়ে গেছে আর কি।
ওকে, তো আমি 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 একটু জিজ্ঞেস করছিলাম বাবু ভাই, মানে অনেকে হয়তো আজকে নতুন জয়েন করেছেন, এমনিতে সাধারণত ঢাকা শহরে যেমন পুরান ঢাকার কথা আমরা শুনি, আমরা আমাদের এর আগে অনেক গেস্ট রয়েছেন, আজকেও যেমন এসেছিলেন, এবং আজকে যেমন একজন গেস্ট এসেছেন, তিনি ইউকের অনেক ঘটনা শোনালেন আমাদেরকে, এবং ইউকেতে নাকি এরকম ঘটনা ঘটে, আপনি দেখেছিলেন যে আমেরিকাতে ঘটে, এবং সেই সাথে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, পুরান ঢাকায় তো আমরা জানি যে ঘটে, এছাড়া আপনার কাছে জানা এমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরতে গিয়ে, যেহেতু আপনি অনেকের কাছে এই ঘটনা শুনেন, এবং আপনি বলেন যে আমি চেষ্টা করি কালেক্ট করতে, যাতে যাতে পরবর্তীতে আবারও ঘটনা, আপনার কি মনে হয় কোন কোন এলাকাগুলো ঢাকা শহরে হন্টেড?
আমার কাছে হন্টেড মানে কি বেশি ঘটনা যেগুলো শুনছি আমি ঢাকা শহরের বিভিন্ন এলাকা সম্পর্কে, পুরান ঢাকা তো অবভিয়াসলি ওখান থেকে অনেক ঘটনা শুনে,
খুবই স্বাভাবিক।
তারপর আমাদের মোহাম্মদপুর এলাকাটা, তারপর মিরপুর, এই এলাকাগুলো সম্বন্ধে বেশ অনেকেই অনেক ঘটনার কথা বলে, বেশ করে মানে বাসাগুলো সম্পর্কে বেশ স্পুকি টাইপের আইডিয়াস মানুষের আছে। যদিও মানে আপনার পুরান ঢাকাটা এখনো শোনা যায়, কারণ কি এটা তো আসলে রিনোভেশন করার চান্সেস খুব কম, মোহাম্মদপুর মিরপুর ধরেন এখনো রিনোভেটেড হচ্ছে, অনেক কিছু মানে অনেক ঘটনাই এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন লালমাটিয়াতে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা আপনার একতলা বাড়ি, তো ওটা কেউ করতে পারতো না,
ওই
ওই বাড়িটা করতে গেলে নাকি সমস্যা হতো, মানে বাড়ির মালিক বাড়ি,
আমরা আরেকটু ডিটেইলে যাই, মানে কি ধরনের সমস্যা হতো?
সমস্যা হতো যে ধরেন ওখানে আপনার লেবাররা কাজ করতে গেছে, কোন লেবার ধাক্কা খেয়ে পড়ে গেছে, আবার দেখছে পাড় ভেঙে মাটি পড়ছে, তার
মানে ক্ষতিগ্রস্ত হতো,
ক্ষতিগ্রস্ত হতো বিভিন্ন রকম, তো ওখানে হতো না। এবং ওখানে নাকি মালিককে স্বপ্ন দেখাইছিল যে এখানে কোন বাড়ি করতে গেলে তোমার সমস্যা হবে এসে, বাট লেটার অন যেটা হলো একটা বিল্ডার্স আসলো, ডেভেলপার কোম্পানি, সুন্দর বিল্ডিং করে ফেললো, মানুষ থাকতেছে। তো আমরা এখন
এবং আমরা আমরা তাহলে মনে হয় সেই মানে ফ্ল্যাটের যারা বাসিন্দা, বিভিন্ন ফ্ল্যাটগুলোর যে বাসিন্দা, তাদের কাছ থেকে নিশ্চয়ই কিছু ঘটনা এক্সপেক্ট করতে
পারি, যে খুঁজতে হবে যে ভাই আপনারা কিছু এক্সপিরিয়েন্স করেন কিনা। আরো একটা বাসা এখনো লালমাটি আছে, ওইটা কিন্তু এখনো করতে পারেনি, ওটা সম্বন্ধে আমরা আগের থেকে শুনছি যে দিস হাউস ইজ হন্টেড এবং স্টিল রিমেইনস দ্য সেম, বেশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, এবং বাসার ভেতরে কে থাকে কি হয় এগুলো আমরা কিছু জানতে পারি না, বাট
আপনারা এলাকাবাসী হয়েও এটা জানতে পারেন
না, বাট উই হার্ড দ্যাট ওটা হন্টেড বাসা।
আচ্ছা, আমরা কি আর কোনো ঘটনায় যাচ্ছি এখন?
ঘটনা হ্যাঁ শেয়ার করা যেতে পারে, ডাজন্ট ম্যাটার। তো এই ঘটনা হচ্ছে আমার ফ্রেন্ড, আমি এটা আমার নিজের কিছুটা এক্সপেরিয়েন্স, আমার ফ্রেন্ড রয় ওর কথা বলেছি আপনাদের আগে, আমি আর রয় আরো কিন্তু অনেক জায়গায় গিয়েছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, এখন একটা করছে। এই এটা অনেকটা কেন হঠাৎ মনে পড়লো, যে আরেকজন যে আসছে ভাইয়া উনি বললো একটু আগে যে এক জায়গায় যে সুইসাইডের ব্যাপারটা, তো রয় আমাকে একবার বলছিল যে একটা বাসা আমাদের সাউথ ফ্লোরিডা আছে, ওখানে নাকি ওই বাড়িতে প্রায় 7-8 জন মানুষ একসাথে সুইসাইড করছিল এবং লাস্টটা মানে কেউ খবর জানতো না ফার্স্টে, তো অনেকদিন খোঁজ খবর না থাকে একসময় মানুষ ওই বাসায় গেছে, পুলিশ টুলিশ গেছে যে কি ব্যাপার, মানুষ বলছে যে এই বাসা থেকে বেরোয় না ঢোকে না, হ্যাঁ, এবং মানে পুরোপুরি ডেড বাসাটা হয়ে রয়েছে, মানে বিভিন্ন খবর পেয়ে পুলিশ গেছে যে দেখে যে ওই বাসাতে মানে সব হ্যাং করা মানুষ এবং তাদের লাশ অলরেডি ডিকম্পোজ হয়ে গেছে। তো ওই বাসাটাতে আমি আর রয় গেছিলাম একবার, তো ওই যাওয়ার কারণ ছিল যে আসলে কিছু দেখা ফ্লোরিডাতেই, রাইট, সাউথ ফ্লোরিডাতে, সম্ভবত নিয়ার ডেলরে বিচ আছে একটা জায়গা। তো আমি আর রয় গেছি তখন সন্ধ্যার সময় প্রায়, ইট ওয়াজ অ্যাবাউট মানে ডাস্ক এরকম সময় আর কি, এরকম সময় গেছি, যাওয়ার পর দেখলাম যে বাসার সামনে আপনার গেট লোহার গেট এবং ওই যথারীতি সেকল প্যাচানো লেখা আছে আপনার নো ট্রেসপাসিং, এন্ড একটা অপশন হচ্ছে যে টপকায় ঢোকা। তো বাসায় আমরা টপকায় ঢুকলাম, তো আপনার কার পেভমেন্ট ছিল গাড়ি চালা যাওয়ার জন্য ভেতরে, বেশ ভেতরে, আমরা হেঁটে হেঁটে গেলাম, যে যাওয়ার পর আপনার বাসার যে মেইন যে আঙিনাটা সেখানে ঢুকলাম, ঢুকেই বেশ ভয় লাগছে বাসাটা দেখে, কারণ অ্যাকচুয়ালি বাসাটা কেউ এতদিন ছিল না এবং মানে বাসাটা বেশ আপনার দেখেই ভুতুড়ে মনে হয়। তো বাসাটা গেলাম, ভেতরে ঢোকার কোন অপশন পাইনি, দরজা টরজা সব সিলড করা, তো আশপাশ দিয়ে যেটা ঘুরলাম বেশ গা শিরশিরে করা অনুভূতি। আর আপনি যে বললেন যে টেম্পারেচার, আসলে আমরা সাউথ ফ্লোরিডা কিন্তু খুব হট জায়গা, খুব গরম এবং হিউমিড, আশ্চর্য ব্যাপার হচ্ছে বাড়ির কম্পাউন্ডে ঢোকার পরে মানে টেম্পারেচার মনে হয় মানে খুব র্যাপিডলি ফল করলো, বেশ ঠান্ডা, মানে শরীরের ঘাম তো দূরের কথা, লোম দাঁড়ায় যাচ্ছে। এখন মানুষ ভাবতে পারে পুরানো বাড়ি হয়তো, কিন্তু পুরানো বাড়ি হলো ওখানকার বাড়ি কিন্তু বেশ কংক্রিট দিয়ে তৈরি না, পুরোনো বাড়ি যেগুলো কংক্রিট সিমেন্ট বা মাটি দিয়ে আগে তৈরি হতো ওগুলো কিন্তু ঠান্ডা হয়, কিন্তু বাট ওইখানকার বাড়ি বেশিরভাগই কাঠ এবং কিছু কংক্রিটের ব্যবহার আছে স্ট্রাকচারটা তৈরি করা, বাকিটা কিন্তু সব কাঠের তৈরি। ইট ওয়াজ রিয়েলি মানে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট সেখানে, মানে আপনারই মানে স্তব্ধ এবং ঠান্ডা, খুব ঠান্ডা, এবং আপনার একটা গা শিরশির করা অনুভূতি কাজ করতে থাকে, মনে হয় সামথিং ইজ ডিয়ার, আপনি দাঁড়ায় আছেন, আপনার মনে হয় যে পিছনে কেউ আছে, সামথিং লাইক দ্যাট।
ওকে,
তো ওই বাসাটা আমরা দেখলাম, দেখে অনেকক্ষণ দেখলাম, দেখার পরে আমরা যখন ব্যাক করে আসতেছি বাসার থেকে, কার ওই যে আপনার আবার সেই পেমেন্ট দিয়ে হেঁটে বের হলাম, ইন দ্য মিন টাইম অলরেডি ডার্ক হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমি যখন বের হয়ে এসে আমি ড্রাইভিং সিটে বসছি, রয়ও বসছে পাশের সিটে, বসার পর না সরি রয় ড্রাইভ করছিল ওই দিন, আমি পাশের সিটে বসছি, ও আমি বসার সাথে সাথে হঠাৎ দেখলাম যে সে এক্সিলারেটর পুরো দাবায় দিছে, দাবায় দিয়ে সে মানে মানে গাড়ি টায়ার স্ক্রোল করতে করতে সামনে চলে গেছে, কি ব্যাপার? সে বলছে কি ড্যাম আই হ্যাভ সিন সামথিং, আই সো হোয়াট ডিড ইউ সি? তো বলতেছে যে আমি দেখছি যে একটা সাদা গাউন পরা মেয়ে ভিতরে।
আচ্ছা,
আমি বললাম যে আমরা ভিতরে গেছি কিছুই দেখলাম না, তুমি হঠাৎ দেখলা গাউন পরা মেয়ে? বলে কি হ্যাঁ, ওই পেভমেন্টের মাথায় দাঁড়াছিল সাদা গাউন পরা মেয়ে। সো রিয়েলি আমি এখন আমার লোম দাঁড়া গেছে জিনিসটা চিন্তা করে, মানে আমি যেহেতু দেখি নাই বাট স্টিল আমি যখন ওই মুহূর্তে ঘটনাটা শুনছিলাম আমার শরীরে সব লোম দাঁড়া গেছিল তখন।
সেটাই, আমরা আমাদের কাছে আরো দুই এক মিনিট সময় আছে, সেই দুই এক মিনিট সময় যদি ছোট্ট কোনো ঘটনা থাকে তাহলে আমরা শুনে ফেলছি।
ছোট্ট ঘটনা বলতে এরকম টাইপের আপনার ওই একটা ই ছিল সাউথ ফ্লোরিডাতে, একটা আপনার মেন্টাল অ্যাসাইলেম মানে পরিত্যক্ত একটা মেন্টাল অ্যাসাইলেম ছিল, ওইটা নাকি একসময় আপনার বার্ন হয়ে পুরো পুড়ে গেছিল, ভিতরে যারা ছিল তারাও মানে সব মারা গেছিল। তো ওইটার সম্বন্ধে আমাকে বলছিল আর কি একজন, যে ওই লুনার অ্যাসাইলেম এর কাছে নাকি ওই যে সে একদিন দেখছে যে আপনার একটা লোক, বুড়া মতো লোক, চশমা পরা, তাকে ডাকছে, ডেকে বলতেছে যে তুমি কি কোনো মানে ধর্মকর্মের কাজ করো, ওকে বলতেছে আর কি, যাকে বলতেছে। ওই লোকটা আসলে মানে আপনার কাজ করে আর কি, জিনিসপত্র কালেক্ট করে নিয়ে বিক্রি করে, মানে যে পুরানো আমাদের দেশে যেটাকে বলে কি বলে যে সবার জন্য কি তুমি একলা মানুষ তো প্রে ফর আস মানে কি বলতেছো? বলে না তুমি আসল ঘটনাটা জানো না, তোমাকে জাস্ট বলছি তুমি প্রে ফর আস, এখানে যারা আছে সবার জন্য প্রে করো। এ বলছে পরে তো ও বলতেছে ও ঠিক বুঝতে পারে নাই, ও বলছে মনে করছে যে পাগল ছাগল, আর তো বলছে ইউ ক্রেজি, তখন বলছে ইয়েস আই অ্যাম, এই বলে লোকটা ঘুরে এটা চলে গেছে। তো মানে বুঝতে পারেনি, ও ও কালো ছিল আর কি, যে নাকি যাকে বলতেছে ঘটনা।
আচ্ছা
কালো, তো মানে ঘুরে এটা সেটা মানে বিশদগার করতে করতে ও খুঁজতেছে ওখানে যে ইটি পায় নাকি, তো খুঁজে পরে যখন আবার তাকাইছে দেখে নাই, ওই লোকটাই নাই, এবং পরবর্তী ওই জায়গাটা পুরা খুঁজছে ওই লোকের মানে টিকিও নাই,
মানে সেকেন্ডের মধ্যে
ওখানে কারো থাকারও কথা না ওই জায়গাটাতে, মানে ওই জায়গাটা মানে একদমই মানে পরিত্যক্ত অবস্থা, কেউ থাকারও কথা না, এবং মানে হি ওয়াজ নট অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট লুনার অ্যাসাইলাম, এবং সে জানতো না লুনার অ্যাসাইলামের ঘটনাটা কি আসলে, মানে সে অ্যাকচুয়ালি পুরোপুরি জানতো না, সে জানতো যে এটা একটা পরিত্যক্ত বাড়ি একসময় পড়ে গেছে বা সামথিং। তো পরে যখন সে শুনছে এটা তাকে খুব স্ট্রাইক করছে,
আমরাও চাই বাবু ভাই রেগুলার আসুক, এবং আমরা মাঝে মাঝে আপনাদেরকে এরকম চমক দিব আশা করছি। আমাদেরকে আসিফ এসএমএস করেছেন, মাসুম ধানমন্ডি থেকে, শাহরিয়ার আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন, নিলয় আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন কামরুল উত্তরা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন লাবিব তেজগাঁও থেকে। আচ্ছা নিলয়, বেশ কিছু ঘটনার মনে হয় তার কাছে তার জানা আছে, যদি থাকে তাহলে অবশ্যই 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 আপনি আমাদের ইমেল করে পাঠিয়ে দিন, এবং আমাদের এখানে অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে, সবার জন্যই বলছি, bhutfm@radiofurti.fm, যেভাবে লিখতে হবে প্লিজ লিখে নিন, আমি একদম স্পেলিংটা বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনারা ইচ্ছা করলে ইমেইল পাঠাতে পারেন আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। অনেকেই অনেক চমৎকার ঘটনা পাঠান এবং স্টুডিওতে আসবেনও বলেন, পরে দেখা যায় যে তার ফোনটা কাজ করছে না। অনেকে আসতে চান এবং তারপরে যখন তাকে যোগাযোগ করা হয় তখন বলে যে না মানে ঠিক আমি আসতে চাইনি, এরকমও হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটু আগে থেকে ক্লিয়ার করা ভালো। আর আমাদেরকে যারা হচ্ছে রেগুলার এরকম ভাবে এসে দারুণ দারুণ সব ঘটনা উপহার দেন তাদেরকে শুনে ধন্যবাদ জানানোর ভাষা নেই। বাবু ভাই ইজ ওয়ান অব দেম। অ্যান্ড আমাদেরকে দেখতে পাচ্ছি মাসুম এসএমএস করছেন, আরো অনেকেই। সো আজকে রাত্রে আর সময় নেই, কথা হবে আবারও আগামী সপ্তাহে, আর সেই সপ্তাহে নতুন ঘটনা নিয়ে নতুন অতিথিদের নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আগামী তো থাকবে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আর আমরা চলে যাচ্ছি, বাট আপনার প্লেলিস্ট জুড়ে, ফুর্তির প্লেলিস্ট জুড়ে থাকবে দারুণ দারুণ সব গান। সো স্টে টিউনড ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।